এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
আব্বু ওঠো না, আরে ওঠো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আজ তো সোমবার, কাল তো শুনব না।
ও হ্যাঁ তাই তো, 11টা বেজে গিয়েছে। চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো? আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা শুনছেন স্বাধীন মিউজিকের ভূত গল্প। বরাবরের মতন আমি অভি আবার চলে আসলাম ভূত গল্প নিয়ে আপনাদের মাঝে। তো ঘড়িতে দেখতে পাচ্ছি 11টা, মানে 11টা সোমবার রাত 11টার সময় ভূত গল্প লাইভ পডকাস্ট আরম্ভ হয়ে যায়। তো আমি লাইভে বেশি কথা বলবো না, কারণ আজকে বড়দিন। বড়দিনের আর এক ঘন্টা আমরা পেয়েছি, আর এক ঘন্টা আছে। 12টা বাজলে 26শে ডিসেম্বর হবে, তো বড়দিন চলে যাবে। তো বড়দিনের উপলক্ষে আমরা চেয়েছিলাম কিছু একটা করার, সেটা আমরা করতে পারলাম না। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর অকেশন আছে, ওই সময় ভূত গল্প আপনাদের কিছু উপহার দেবে। তো যেটা করছি আজকে স্পেশাল এপিসোডের জন্য, টোটাল 5টা ঘটনা রেখেছি আমি, তার ভিতর 3টে হচ্ছে ইমেল আর 2টা হচ্ছে হলো অডিও ক্লিপ। তার ভিতর আমাদের লিড মডারেটর মোহাম্মদ MHA মামুন ভাই আছে, তার একটা ইমেলে করা একটা ঘটনা আছে। তারপর আনিসুর রহমান ভাইয়ের একটা আছে, তারপর আশাদ আলী রায়েল ভাইয়ের একটা ঘটনা আছে, আর 2টা অডিও ক্লিপ আছে, একটা মুকুল দাস আর একটা মনির ভাইয়ের। আজকে এই এই বড়দিন স্পেশাল এপিসোডের জন্য টোটাল 5টা ঘটনা রাখা হয়েছে। ইনশাল্লাহ আমার মনে হয় আপনাদের আজকের এপিসোডটা ভালো লাগবে। দেখলে দেখলে আজকে ভূত গল্পের 73তম এপিসোড। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি ঘটনা চলে যাব। ঘটনা যাওয়ার আগে আমি আমাদের ভূত গল্পের ইমেল অ্যাড্রেসটা বলতে যাচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু কষ্ট করে মনে রাখবেন, bhoot.golpo.show@gmail.com। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 07301789995। আমি জানি আপনাদের কাছে এরকম ঘটনা আছে, যদিও ভূত গল্প সবসময় সত্য ঘটনা নিয়ে কাজ করে, হোক সেটা ছোট ঘটনা সমস্যা নেই, আপনি ঘটনাটা কালেক্ট করেন পাঠাবেন, ইনশাল্লাহ সত্য ঘটনা হলে ভূত গল্পে আপনার ঘটনা যে কোনো একটা এপিসোডে প্রচার করা হবে। অবভিয়াসলি মাথায় রাখবেন ঘটনাটা জানি আগে কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে কিনা সেটা দেখবেন। তো আমি আর কথা বাড়াবো না, যেহেতু বড়দিনের একটা আমেজ চলছে চারদিকে। যেহেতু আমি জানি না আমাদের লিসেনাররা খ্রিস্টানের কেউ আছে কিনা, যদি কেউ থেকে থাকেন খ্রিস্টান, যদি কেউ ধর্মের কেউ থেকে থাকেন যারা ভূত গল্প শুনছেন, তাদেরকে আমি মেরি ক্রিসমাস বলবো। আর এই তো আর কিছু না, আমি অনেক কথা বলে ফেললাম, অনেক সময় নিয়ে ফেললাম, আমি এখন আমাদের মূল পর্বে চলে যাব। তো আমরা প্রথমে চলে যাব, প্রথমে যাব হচ্ছে হলো পরপর 3টে ইমেল। হ্যাঁ না, প্রথমে একটা অডিও ক্লিপ যাব মনির ভাইয়ের, এরপরে হচ্ছে হলো আনিসুর রহমানের পাঠানো ইমেল, আশাদ আলী রাহেলের, মামুনের, তারপর মুকুল দাসের একটা অডিও ক্লিপ। তো এইভাবে যাব পার্ট বাই পার্ট। তো চলেন আমরা সবাই মিলে আজকে 73তম এপিসোডটি একসাথে উপভোগ করি, চলেন।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
Thank you. প্রথমে গল্পটা যাওয়ার আগে এই ঘটনা হচ্ছে আমার নিজের আব্বুর সাথে ঘটে যাওয়া এবং ঘটনাটা হচ্ছে প্রায় 40 থেকে 45 বছরের আগের ঘটনা। হচ্ছে আমাদের বাড়ি এবং হচ্ছে আমার দাদি বাড়ির দূরত্ব প্রায় 10 কিলো উপরে। একদিন হচ্ছে দাদি বাড়ি থেকে সংবাদ আসে আব্বুর কাছে যে দাদি খুবই অসুস্থ এবং তাকে যেন দেখতে যাওয়া হয়। তখন আব্বু আর কি যায় তাকে দেখতে এবং যায় দেখে যে দাদি একদম সুস্থ আছে, তার কোনো ধরনের কোনো অসুস্থ নাই। তখন আব্বু জিজ্ঞাসা করে যে আম্মু কেন আমাকে এভাবে ডেকে নিয়ে আসলেন, আপনি তো অসুস্থ। তখন বলে যে তোমাকে তো সেভাবে দেখতে পারি না বা তোমার সাথে সেভাবে যোগাযোগ হয় না। আব্বু হচ্ছে ব্যবসা করে, যার কারণে সে সবসময় আর কি দাদির কাছে যেতে পারে না কাজের কারণে। তখন দাদি বলতেছে ঠিক আছে, যখন চলে আসছো তখন রাত্রে খাওয়া দাওয়া করো এবং হচ্ছে আমার কাছে ঘুমাও এবং পরবর্তী সকালবেলা তুমি চলে যাও। যেহেতু আব্বু ব্যবসা করে সেহেতু তার হচ্ছে তো যাওয়াই লাগবে। সে হচ্ছে দাদি ঘুমালে তার দাদির পাশে ঘুমায় এবং দাদি যখন ঘুমায় তখন প্রায় 1:45 বাজে। তখন আব্বু আসতে দাদির পাশ থেকে উঠে যায় এবং সে পাড়ের দিকে উদ্দেশ্যে রওনা করে। আর কিছুদূর যাওয়ার পর তার কাছে মনে হচ্ছে যে পিছন থেকে হয়তো তার পিছনে বা পাশে কেউ হাঁটতেছে। তখন সে একটু ঘাবড়ায় যায়। পরে কিছু দূর এরকম একটু জোরে হাঁটা শুরু করে এবং সামনে কিছু দূর যেতে দেখে যে অনেক বাঁশঝাড় পড়ে আছে রাস্তায়, আর যাওয়ার কোনো অপশন নাই। তখন সে কি করবে তখন চিন্তা করতেছে। পরবর্তীতে সে দোয়ানুষ পড়লে দেখা যায় বাঁশগুলন মানে অটোমেটিক মানে আপনা আপনি বাঁশগুলো উঠে যাচ্ছে, উঠে গেলে এবং বাঁশ থেকে মানে একটা পানি তার গায়ের উপর পড়তেছে এবং পানিগুলো এত দুর্গন্ধ, প্রচণ্ড দুর্গন্ধ। তারপর সে রাস্তাটা পার হয়ে আবারও হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর দেখে উত্তর দক্ষিণ করে একটা গাছের উপর একটা মহিলা সে বসে আছে এবং তার চুল ওই গাছ থেকে একদম নিচ পর্যন্ত পড়ে আছে দেখা যাচ্ছে। এবং সে যত ওই রাস্তা থেকে যায় তখন তার সামনাসামনি আর কি পড়ে যাবে। এই কারণে সে চিন্তা করলো যে তার সামনে যাওয়া যাবে না, একটু ভয় লাগছে আব্বুর। এবং সে চিন্তা করলো যে মাঠের পথ ধরে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে আর সোজা হবে। তখন সে মাঠের পাশ নিয়ে এবং মাঠের পাশে হচ্ছে কাছেই হচ্ছে একটা মানে বড় খাল জাতীয় বান আর কি, সেটা পাশ নিয়ে হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর দেখে একটা নৌকা যাচ্ছে। তখন আব্বু কেমন জোরে মনে হচ্ছে তার পরিচিত, সে ডাক দেয়। তারপর ডাক দিলে দেখে হ্যাঁ তার পরিচিত। পরবর্তীতে সে নৌকায় ওঠার পর কিছু দূর যাচ্ছে, কিন্তু কতক্ষণ পর আব্বু টের পাচ্ছে এবং ওই নৌকাটা যাচ্ছে রাত্রে হচ্ছে লাশ নিয়ে যাচ্ছে। কিছু দূর পর যাওয়ার পর আব্বু টের পাচ্ছে যে কিছু একটা শব্দ হচ্ছে। তার শব্দ হলে তারপরও সে পাশে, তারা দুজন ছিল পাশে, একজনের সাথে কথা বলতেছে, তা বলতেছে জিজ্ঞাসা করতেছে নৌকাতে আসলে কি। পরে সে বলে যে নৌকাতে লাশ আছে এবং তারা তাকে নিয়ে যাচ্ছে বাসা বাড়িতে। পরে পরবর্তীতে সে কথা বলতে বলতে শুনতে পাচ্ছে যে ওইখানে আরো বিকট করে শব্দ হচ্ছে, যে শব্দগুলো কি। সে দেখতে যায়, তখন সে হচ্ছে একটু হুঁকি মেরে দেখে যে সেখানে ওপাশে যে লোকটা ছিল ওই লোকটা আর কি ওই লাশটাকে খাচ্ছে। হ্যাঁ, ওই লাশটাকে খাচ্ছে। তখন আব্বুরও তো ঘাবড়ায় গেছে, ভয় লাগতেছে। তো এখন এমন পরিস্থিতিতে সে নদীটার মানে খালটা এত স্রোত ছিল সে আসলে না পারতেছে উঠতে বা না পারতেছে ওখান থেকে যেতে। তখন ওই মাঝিকে বলে যে ভাই একটু পাশের দিকে চলাও, নদী তো অনেক মানে খালটা তো অনেক স্রোত, ভয় লাগতেছে। তখন সে আচ্ছা ঠিক আছে পাশে নেয়। যখন সে পাশে নেয় আর তখন আব্বু আর কি এক লাফ দিয়ে আর কি উপরে উঠে যায়। উপরে উঠে সেখান থেকে যেই উপরে ওঠে, ওঠার পর কিছু দূর যাওয়ার পর সে ওখান থেকে বলতেছে যে আজকের মতন তুই বেঁচে গেলি। এটা বলার পর সে তো আরো ভয় পায় এবং সে যেখানে দাঁড়ায় কথাগুলো শুনতেছে ওখান থেকে আবার সে যখন ওখান থেকে দৌড় শুরু করছে। দৌড়াতে দেখে যে যেখানে সে দাঁড়ায় ছিল আগে সেখানে মানে মোমবাতির মতন আলো হঠাৎ করে বড় আকার ধারণ করতেছে। এবং সে আবার ওরকম দেখে পিছু ফিরে দেখে ওই অবস্থায় আবার দৌড়চ্ছে। দৌড়তে দৌড়তে যায় একটা বড় একটা মানে দুটা তাল গাছ, তাল গাছের মাঝে আর কি দাঁড়ায়, দুটা তাল গাছ আর কি একসাথে পাশাপাশি, তা মাঝখানে কিছু গ্যাপ আছে, ওই গ্যাপে সে দাঁড়ায়। দাঁড়ানোর পর কতক্ষণ দাঁড়ানোর পর দেখতেছে ওই পিছনে আবার যেখানে যেখানে যে একটু রেস্ট নিছে বা দৌড়ে একটু মানে রেস্ট নিছে, তখন ওইখানেই আলোটা মানে আগুনটা জ্বলে উঠছে, ছোট থেকে বড় হচ্ছে, আর মোমবাতির মতন আগুন, পরে ওটা বিস্তার করতেছে। পরে ওটা দেখে সে এখন থেকে আবার দৌড় শুরু করে। দৌড়তে দৌড়তে আব্বুর পরিচিত একটা লোক, এবং সে যেখানে তালগাছের ওখানে ছিল ওইখানেও ওরকম আগুন ধরে যাচ্ছে। পরে পরিচিত একটা লোকের বাড়ির পাশ থেকে আর কি সে উঠতেছে। ওঠার পর তখন আব্বুকে ডাক দেয় যে কে যাচ্ছে। পরে আব্বু বলে যে আমি অমুক যাচ্ছি, কি হয়েছে তোমার এরকম ঘাবড়াচ্ছ আর দৌড়চ্ছ কেন? পরে বলতেছে ঠিক আছে তাহলে আমার কাছে আসো, এনেছে জিরে তারপর জিও। পরে আব্বু সেখানে গেল এবং আব্বু সব ঘটনা তাকে বলে এই ব্যাপার। আর সে আসলে ওই সময় আর কি তাকে ওজা বলে আর কি জানতো, তখন সে পানি পরে দেয়, তারপর ওখানে রেস্ট নিতে বলে, তারপর ফুটো দিয়ে দেয়। তারপর তখন কিছুক্ষণ পর তাকে বলে যে হ্যাঁ এখন তুমি যাইতে পারো। পরে বলছে যে তুমি আর মাঠের পথে যেও না, তুমি একদম মূল মেইন রাস্তা দিয়ে যাও। তখন আব্বু আবার হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর দেখে একটা বিড়াল, হ্যাঁ বিড়ালের বাচ্চা দেখতে পারতেছে যে রাস্তার পাশে। আর আগে অনেকে বলতো যে রাস্তা পিজে রাস্তায় নাকি কোনো ভয়ভূত উঠতে পারে না এরকম, এই সাহসটা তার আর কি আরো সাহস দিছে। তখন যায়, যাওয়ার পর দেখে বিড়াল। আর তখন হচ্ছে আগে হচ্ছে প্রচুর পরিমাণে ইঁদুরের সমস্যা ছিল বাড়িতে, যার কারণে বিভিন্ন খাবার সবকিছু নষ্ট করে দিত। তখন আব্বু ভাবলো যেহেতু বিড়ালে ছোট একটা বিড়ালে বাচ্চা, তাহলে ওটা বাড়িতে নিয়ে যাই, তাহলে বিড়াল আছে ইঁদুর থেকে বাঁচতে পারবো। তখন সে ধরতে যায়, তখন সে ঝোপঝারে চলে যায়। ঝোপঝারে যাওয়ার পর আবার তাকে হচ্ছে পাচ্ছে না। পরে একটা লাঠি, মোটামুটি একটা অনেক বড় ধরেন প্রায় 2-3 হাত একটা লাঠি, ওটা দিয়ে হচ্ছে খোঁচা দিচ্ছে যে বিড়ালটা গেল কই। পরে কতদূর যাওয়ার পরে লাফ দিয়ে কতদূর দেখে যে সে বিড়ালটা কিন্তু ছোট, কতদূর আবার যাওয়ার পর আবার যে খোঁচা দিচ্ছে মানে বারবার ঝোপে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখে যে বিড়ালটা ছোট নাই, অনেকটা বড় হয়ে গেছে। এবং যাওয়ার পর বিড়ালটা দেখে তার কাছে ভয় লাগতেছে এবং ডাকতেছে, যে ডাকটা শুনে একটু ভয় লাগতেছে। তখন বলছে যে থাক বিড়াল আর দরকার নেই আমার, আমি সোজাসুজি বাড়িতে পৌঁছই। তখন বাড়িতে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর দেখে যে ওই বিড়ালটা তো পাতার পাশ নিচ্ছে, এবং সামনে আবারও কিছু দূরে যায় দেখে আরেকটা বিড়াল, এবং সে বিড়ালটাও অনেকটা বড়। বিড়ালটা দেখার পর তো তার আরো ভয় লাগে যে দুটো বিড়াল। তখন সে যা হাতে যে লাঠিটা ছিল ওই লাঠি দিয়ে হচ্ছে বিড়ালকে মানে ধাবড় দেয়, মানে মারার জন্য বলতে কি ধাবড় দেয়। তখন সে লাফ দিয়ে চলে যাচ্ছে ডান পাশে, আবার ডান পাশে যে বিড়ালটাকে মানে মারতে যাচ্ছে বা ধাবড় দিচ্ছে সেটা আবার বাম পাশে চলে আসতেছে। মানে এরকম কিছুক্ষণ তার সাথে এরকম হচ্ছে, বিড়াল তো ধরতেই পারতেছে না, তার তো আরো ঘাবড়ে যায়, আরো ভয় পায়। পরবর্তীতে সে আরো এবার হচ্ছে প্রচন্ডভাবে ভয় পায় এবং সামনে দৌড়ানো শুরু করে, এবং দেখে যে চারপাশ থেকে মানে মেঘ ঘুলান, মানে আবহাওয়াটা এমন খারাপ হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছে না। তো কিছু দূর যাওয়ার পর দেখে যে একটা রাস্তার কাছেই গোয়ালঘর, তো ওখান থেকে একটা গরু সবসময় মানে তাকে দেখে আর কি ডাকতেছে, আর তার কাছে এরকম মনে হচ্ছে ডাকলে। তখন অনেকবার ডাকতেছে, পরবর্তীতে আব্বু চিন্তা করলো যে ওইখানে যে দাঁড়ায় যেহেতু একটু সলক হলে সেখান থেকে বের হবে। তো ওইখানে গেল, যেই যাওয়ার সাথে সাথে গরুটা আস্তে আস্তে, গরুটা অনেক বড় ছিল এবং মানে ভয়ঙ্কর ছিল, তো যার কারণে সে আস্তে আস্তে তার কাছে যায়। যাওয়ার পর যেই যখন যায় তখন সে মুখ দিয়ে আব্বুকে তার কোলের কাছে নিয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে যে গরুটা মানে সবকিছু জানে বা সবকিছু দেখতেছে। পরবর্তী তার কাছে যেই নিয়ে যায় তখন আব্বু আরও তার কোলের কাছে যায় এবং তাকে গলায় হাত বুলিয়ে দিচ্ছে, এবং গরুটার হচ্ছে চোখ আছে সবসময় রাস্তায়, যে রাস্তা কেমন যেন দেখতেছে যে কি হচ্ছে না হচ্ছে সবকিছু পর্যবেক্ষণ করতেছে। তখন আব্বু অনেকক্ষণ বসা, কিছুক্ষণ পর দেখে যে সলক হয়ে গেছে, আর সে সময় শীতের রাত আর সলক হয়ে গেছে। পরবর্তীতে গরুটাই নিজেই হচ্ছে মুখ দিয়ে ঠেলে দিচ্ছে, মানে বলতে যাচ্ছে যে তুমি এখন যাও, এখন কোনো বিপদ নাই। এবং আব্বু যাওয়া শুরু করে, কিছু দূর যাওয়ার পর দেখে আছে একটা লোককে রাস্তার পরেই আর কি পাশে আর কি মাটি দেওয়া হয়েছে। তো আব্বু সেটা দেখে গেছে, যাওয়ার সময় দেখে গেছে যে লোকটাকে, তিনি মারা গেছে এবং তাকে কবর দেওয়া হয়েছে। তারপর ওখান থেকে দেখলে তার পিছন থেকে আব্বু কবরটা দেখতেছে এবং আব্বুর পরিচিত যে লোকটা মারা গেছে সেই লোকটা হচ্ছে আব্বুর পরিচিত ছিল। এবং আব্বু ভাবল যেহেতু কবরটার কাছ থেকে যাচ্ছি, যাওয়ার সময় আর তো আসা হবে না, তা কবরটাকে জিয়ারত করে যাই বা তার জন্য একটু দোয়া করে যাই। তো দোয়া করতেছে এরকম সময় পিছন থেকে মনে হচ্ছে যে কোনো ঘোড়া জাতীয় কিছু মানে শব্দ মনে হচ্ছে যে এটা আসতেছে, খুব দ্রুত আসতেছে। তখন এই চিন্তা করে সে ভয় পেল যে ঘোড়া আসতেছে এখন এই রাত্রে এই পর্যায়ে, তো ঘোড়া আমাদের এদিকে তো ঘোড়াই নেই, তাহলে ঘোড়া আসলো কোথা থেকে। পরবর্তীতে আব্বু কি করলো, ঘোড়া দেখা লাভ দিয়ে তার মানে ও ঘোড়া দেখতে দেখতে তার খেয়াল নেই যে কবরটা তার কাছেই, সে লাভ দিয়ে কবর ফেলে উঠে গেছে। কবর ফেলে উঠে গেলে তখন ওই ঘোড়াটা ওখান থেকে যাচ্ছে এবং আব্বুর দিকে দেখা মানে এত জোরে একটা চিৎকার দিচ্ছে মানে আব্বু নিজেই ভয় পেয়েছে যে ভয়তে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। কতক্ষণ পর আব্বুর জ্ঞান ফিরলে ওখান দেখে যে সেই কবরটা পরই দাঁড়ানো, কবরটার পর দাঁড়ানো, এবং সে আর একটু ঘাবড়ায় যায় যে কবর দাঁড়ানো এ রাত্রিবেলা, আর ওই মানুষটাকে একদিন আগেই মানে সকালবেলা দেখে গেছে যে তাকে মানে কবর দেওয়া হয়েছে। তারপর কিছু দূর যাওয়ার পর আবার ওখান থেকে সে হাঁটা শুরু করে, হাঁটতে হাঁটতে এবং আবার যায়, যাওয়ার পর সামনে হচ্ছে দেখে যে সনাতন ধর্মের যে যেখানে সনাতন ধর্মের আছে তারা আর কি মানুষদের আর কি যেখানে সৎ কাজ করে থাকে ওইখান থেকে সে হাঁটে মানে হেঁটে যাচ্ছে। তখন দেখতেছে যে ওখানে কাউকে মানে পোড়ানো হয়েছে, তাদের তো ধর্মে যেগুলো আছে পোড়ানো, তো ওগুলো পোড়ানো হয়েছে। এবং সে যখন গেছে তখন আসলে ওটা দেখিনি, কিন্তু যাওয়ার সময় দেখতেছে যে লোকটাকে পোড়ানো হয়েছে এবং ওখান থেকে ধোয়া ধোয়াটা এখনো বোঝা যাচ্ছে যে মানুষটাকে পোড়ানো হয়েছে। তার কাছে আর একটু খারাপ লাগে এবং ভয় লাগে। তারপর সেটা দেখার পর সে আর একটু জোরে হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর এবার বাড়ির কাছাকাছি এবং বাড়ির রাস্তায় পেয়ে যায় এবং সেই রাস্তায় হাঁটা শুরু করে। হাঁটা শুরু করার পর বাড়ির কাছাকাছি আসার কাছা মানে বাড়ির কাছাকাছি একটা মাঠ আছে, বিশাল মাঠ। তা ওইখানে আছে সবাই কি করে মানে ছোট করে মানে খালের মতন করা, নতুন ঘের কাটছে আর কি এরকমের, একবার সম্পূর্ণ করা হয়নি। তো ওই জায়গা দেখতেছে যে প্রচুর পরিমাণে কই মাছ, অনেক কই মাছ। তো আব্বু চিন্তা করলো যে এত কই মাছ এইখানে। তখন আব্বুর হচ্ছে লুঙ্গি ছিল, তারপর গামছা ছিল, ওই লুঙ্গি ভাঁজ করে কই মাছগুলো হচ্ছে লুঙ্গিতে নিছে। তারপর হচ্ছে জামা ছিল তার গায়ে, তারপর জামাটাকে আর কি মানে চারপাশে ধরেন হাতা এবং হাতাটাকে বোতামটা আটকে এবার ওইখানে ধরেন ব্যাগের মতন সিস্টেম করে ওইটা আবার কই মাছ, ওখানে কই মাছ রাখছে। পরে মানে তার চাদর ছিল, চাদরের নিচে যেহেতু বাড়ি চলে আসছে কাছাকাছি, তো মাছ নিয়ে যাচ্ছে এবং তার হাত পা মানে পা উড়ত সম্পূর্ণ এতভাবে মানে কই মাছে আলে মানে কেটে যাচ্ছে। তারপর সহ্য করে সে বাড়িতে যাচ্ছে, বাড়িতে ঢুকছে, ঢোকার পর তখন নানা শব্দ করে উঠতেছে, কি ব্যাপার এখন আসার সময় হলো আর তুমি এত রাত্রে কেন আসছো, তুমি তো সকালেও আসতে পারতো। তখন আব্বু খুব ঘাবড়ে গেল যে কি ব্যাপার, সে এত কিছু জানলো কি বলে, বা সে আমাকে এখন এইভাবে সে সজাগ কেন। তখন বলছে ঠিক আছে পুকুরে যাও, পুকুরে যেয়ে গোসল করো, গোসল করে আসো। তা বলছে এত শীতের সময় আমি এখন গোসল করব। পরে বলতেছে যে আমি এখন গোসল করতে পারবো না, আমার হচ্ছে আমি মাছ নিয়ে আসছি, মাছগুলো জিয়াতে হবে। তারপরে বলতেছে যে ওইগুলো মাছ তোমার জিয়ান লাগবে না, এখন পুকুরে ছেড়ে দাও। পরে না এত কষ্ট করে মাছ ধরে নিয়ে আসলাম, কাটার আঘাত সহ্য করলাম, আমি এটা করতে পারবো না। তখন বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি মাছগুলো জিয়াও। পরে তখন আগে আসলে বলে কি বলে মাটির যে ইসে মানে কি বলে কলস বা মাটির যে কি বলতো ওইগুলো যে জাতীয় আর কি ওই পাত্রে আর কি রাখে, মাটির পাত্র অনেক বড়, ওইগুলো রাখে, মাছ রাখে, কলসে রাখে। এমন কলসে মাছগুলো রাখার পর মানে এত ভাট দিয়ে রাখে যে মাছগুলো কিভাবে উঠে যেতে পারবে না, ভাট দিয়ে রাখে মাছ সব জায়গা জিয়ে, হাঁড়িতে, কলসে, তারপর মাটি সেই বড় পাত্রে। তারপর আব্বু হচ্ছে নানাকে খুব মানে ভয় পেত এবং তার কথা খুব মানত। সে যেহেতু বলছে গোসল করে আসতে ওই শীতের রাত্রে, তখন সে গোসল করতে যায়, পুকুরে যায় এবং তিনটা ডুব দিতে বলে, তিনটা ডুব দেয়। ডুব দেওয়ার পর সে গোসল করে বাসায় আসে এবং ফ্রেশ হয়। পরবর্তীতে দেখে সকালবেলা ওই মাছগুলো বলতেছে যে যেহেতু আমি মাছগুলো নিয়ে আসছি, তখন আম্মুকে বলতেছে যে মাছগুলো নিয়ে এসে ওই মাছগুলো তুমি পানিটা পাল্টে নাও আর ওই মাছগুলো রান্না করো, কিছু মাছ রান্না করো। পরে যায় দেখে যে একটা মাছও নাই, উপরে যে ভাঁড়গুলো দেওয়া আছে ভাঁড়গুলো ঠিক যেভাবে দিয়ে রাখছে সেভাবেই আছে, একদম মানে মনে হয় না যে কেউ এখান থেকে মাছ সরাইছে বা এখানে মাছ যাওয়ার মতো কোনো অপশন নাই। পরবর্তী নানা দেখে ওই কথা শুনে হাসতেছে বা তার আব্বুর এই কাজ দেখে হাসতেছে, যখন আব্বু এসে বলছে যে একটা মাছও নাই, তখন সব জায়গায় যায় খুঁজে যে একটা মাছও নাই, তখন নানা হাসতেছে। আর নানা তখন সকালবেলা বলে যে তোমার আসার সময় এই এই সমস্যা হয়েছে, এই এই বিপদে পড়ছো, একটা গরু তোমাকে এইভাবে ডাকছে, তুমি তার কাছে গেছো, পরবর্তী এই সমস্যা হয়েছে, বলছে হ্যাঁ এই সমস্যা হয়েছে, আপনি জীবন না। কিন্তু তখন নানু হচ্ছে ওইখানে নাম করে একজন ওজা ছিল এবং অনেকের ধরেন বিভিন্ন ধরনের রোগ মুক্ত করে দিছে। আসলে এইটা ছিল আমার আব্বুর সাথে ঘটে যাওয়ার একটা ভয়ঙ্কর একটা গল্প। ঘটনাটা হচ্ছে ঠিক এরকমের সেম প্রায় 40 বছর আগের ঘটনা। তখন এলাকা হোক আর হচ্ছে গ্রামের দিকে প্রচুর খালে বিলে প্রচুর পরিমাণে মাছ পেয়ে যেত, মাছ পাওয়া যেত। এবং তখন আব্বু হচ্ছে বিশেষ করে রাত্রেবেলা আমাদের হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে বাগেরহাটে, তো বাগেরহাটে হচ্ছে চিংড়ি মাছের চাষটা অনেক বেশি হয়, যার কারণে চিংড়ি মাছের হচ্ছে রাত্রেবেলায় খাবার দিতে হয়, আপনারা হয়তো জানেন। তখন রাত্রেবেলায় খাবার দিতে হয় এবং মাছ ধরতে হয় রাত্রেবেলায় ধরে বেশিরভাগই আমাদের ওদিকে। তো আব্বু একদিন হচ্ছে মাছ ধরার জন্য হচ্ছে খাবার দিচ্ছে, প্রথমে খাবার দেয়, খাবার দেওয়ার পর হচ্ছে জাল ফেলে। তো তখন হচ্ছে আমার আব্বুর সাথে ছিল হচ্ছে আমার নানা, এবং তখন আসলে ওইভাবে কারেন্ট ছিল না এলাকার দিকে বা ওরকমের কোনো পাওয়ারে লাইট ছিল না, ব্যাটারি লাইট থাকে। তখন সে আর কি ওই লাইট ধরে আর কি খাবার দেয়, দেওয়ার পর হচ্ছে 5 মিনিট ওয়েট করে তারপর আর কি জালটা ফেলে। তো জালটা ফেলার পর আর কি তখন আর কি মাছ ধরে, মূলত হচ্ছে তখন আর কি খাবার দিচ্ছিল আব্বু, খাবার দিচ্ছে ধরে 5 মিনিট পর পর জাল ফেলতেছে। তো প্রথম যখন জাল ফেলে তখন হচ্ছে মনে হচ্ছে জালটা একটু জোরে ফেলে আর কি, তখন আর কি ওই পাশ পর্যন্ত আর কি পেয়ে যায়, তখন মনে হচ্ছে যে কেউ জালটা আসলে যখন জালটা টান দেয় মানে টানে নিয়ে আসে, তখন দেখে যে জালটা কেউ ধরে রাখছে। তখন নানু বলতেছে, নানা বলতেছে যে কে জাল ধরে রাখছো কেন, জালটা ছেড়ে দাও। তো এরকম বললে আর আব্বু হচ্ছে জাল টানতেছে, 2-3 বার করে টান দিচ্ছে, জাল মোটে তার কাছে আসলে আসতেছে না। তখন নানা বলতেছে যে তুই কি চাচ্ছিস, পরে ওখান থেকে কোনো শব্দ না, পরে বলতেছে জালটা ছেড়ে দে, তুই যা চাচ্ছিস তোকে দেয়া হবে। পরে ওখান থেকে জালটা ছেড়ে দেয় এবং সেখান থেকে জাল উঠানো হয় এবং মাছ ধরা হয়। আবার হচ্ছে দ্বিতীয় যখন জাল ফেলে তখন কোনো প্রবলেম নাই, তৃতীয় যখন জাল ফেলে আবার ওরকম ধরে রাখে। তখন নানা বলতেছে যে তোর প্রবলেমটা কি, তুই কি চাচ্ছিস আমাদের কাছে, তুই কি মাছ চাচ্ছিস নাকি অন্য কিছু বলতে চাচ্ছিস। তখন কিছু কতক্ষণ পর বলতেছে যে আমি একটা মহিলার গলা এবং আচ্ছা নানা লাইট মারছে, দেখতেছে যে পিছন দিক ফিরে আর কি জাল একাত দিয়ে ধরে রাখছে পিছন দিক থেকে, পিছন হাত দিয়ে, আর মুখটুক হচ্ছে সামনের দিকে, মানে এমন সিস্টেম যাতে নানাদের হচ্ছে অপোজিটে মানে তারা দেখতে পারতেছে না যে তার মুখটা। তখন বলতেছে যে তুই কি চাস, পরে বলছে আমি মাছ চাই, আমাকে বড় একটা মাছ দিতে হবে। তার কাছে ঠিক আছে মাছ দিব, তুই এখন জাল ছাড়। তো এরকম করে আরো অনেকগুলা জাল ফেলে, তো সেভাবে কোনো মাছ বড় মাছ কোনো পায় না। পরে যখন মাছ পায় তখন বলে যে তোকে মাছ দিব কি বলে, মাছ পাইছি বা দিব কিভাবে এরকম মানে সে বলতেছে। তখন বলতেছে যে মাছ পাক্কা মানে ফিকে মারো, তখন সে ফিকে মারে। তখন সে মাছটা নিয়ে দেখা যাচ্ছে যে কেউ একটা ধরেন হাতে কি বলে আগে যে হেরিকেন থাকে, হেরিকেন ছিল, ওই হেরিকেন ধরে এবং উল্টো হয়ে মানে মাথা নিচে পা উপরে দিয়ে গাছে উঠে যাচ্ছে। তখন দেখে আব্বু আসলে নানুকে জিজ্ঞাসা করে কে এলো, পরে বলতেছে যে এগুলো আছে মাছ খায় এবং মাছ খায়দের মাছ দিলে তখন আর কি এরা শান্ত হয়, তাছাড়া এরা শান্ত হয় না। মূলত এই ছিল আমার ছোট্ট একটা ঘটনা, এবং এটা আমার আব্বুর সাথে ঘটে যাওয়ার ঘটনা এবং আব্বু এবং নানুর সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটা হচ্ছে তাও অনেক আগের, প্রায় 30-32 বছরের আগের ঘটনা। আপনারা জানেন যে গ্রামের আছে বাজার, অনেকটা দূরে থাকে, আর যার কারণে সেখানে যেতে বা আসতে অনেকটা সময় লাগে। আর আগে যেহেতু ওইভাবে পথঘাট ভালো ছিল না, যাতায়াত ভালো ছিল না, তখন আসলে নৌকার বিকল্প কিছু ছিল না। তখন আছে আবার নানা হচ্ছে বিভিন্ন ধরনের মানে ব্যবসা করতো কাঁচামালের, তো তখন আর কি সে মালামাল নিয়ে যেত এবং সে ফিরত রাত, অনেক রাতে ফিরত, এবং সে সাথে মাছও বিভিন্ন ধরনের মাছ সাথে নিয়ে যেত, ওগুলো বিক্রি করত। তো যখন আসবে তখন আছে আব্বু বলে যে এবার বাজার থেকে আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবেন, এবং ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে করছে আব্বু। তখন নানা চিন্তা করছে যে অবশ্যই নিয়ে যাবে, এবং তখন রাতে যখন আসে নানা, তখন নৌকা মাধ্যমে পথে আর কি আসে, নদী পথে নৌকা নিয়ে, তখন মাছ নিয়ে আসে কিছু, অনেক দূর বাজার থেকে রওনা দেয় বাড়ির দিকে। তখন হচ্ছে কিছু দূর, অনেক দূর আসার পর, বাজার থেকে সেরে আসার অনেকক্ষণ পর দেখতেছে নৌকার সামনে কেউ বসে আছে। তো বসে আছে এবং সে নানা দেখতে পায়, নানা দেখতে পেলে জিজ্ঞাসা করে যে কে তুমি, তুমি উঠলা কখন? পরে বলতেছে কোনো কথা বলে না, সারা শব্দে দেয় না, এরকম নানা বারবার জিজ্ঞাসা করতেছে। পরে বলতেছে যে তুই আজ কি ইলিশ মাছ নিয়ে যাচ্ছিস, আমার একটা ইলিশ মাছ দিতে হবে, তারপর আমি এখান থেকে যাব। পরে বলতেছে নানা নমস্কার করে বলতেছে যে ইলিশ মাছ তো তোরা এইভাবে খাবি, না কাঁচা খাবি নাকি ভেজে খাবি? হ্যাঁ, তখন বলতেছে যে কিছুক্ষণ পর উত্তর দিচ্ছে যে হ্যাঁ তাহলে আমাকে ভেজে দিস, ঠিক আছে তাহলে চল আমার সাথে। পরে এইভাবে আছে তাকে নিয়ে আর কি দেখে নৌকার সামনে বসা, ওইভাবে নিয়ে যায়। যখন বাড়ির কাছে চলে, কাছাকাছি চলে আসে, তখন মনে হচ্ছে নৌকা থেকে হচ্ছে পারটা হচ্ছে অনেকটা দূরে, তো মনে হচ্ছে ওর কাছে কিছুই না, মানে এক ডিঙি দিয়ে পারে উঠে গেল। পরে নানা সামনে যাচ্ছে আর ও পিছনে পিছনে হাঁটতেছে, এটা নানা বুঝতে পারতেছে। তখন আম্মুকে যে বললো যে মাছ নিয়ে আসছি, মাছটা হচ্ছে আব্বু কথা বলতেছে যে সে খাওয়ার কথা বলছে, তাহলে তাকে ভালো করে ভেজে বা তা ভালো করে রান্না করে দিও, এবং দুই পিস মাছ ভেজে হচ্ছে বাইরে ফেলে দিও। পরে জিজ্ঞাসা করতেছে কেন, পরে বলতেছে যে এই ব্যাপারে এরকম হয়েছে, তো মাছ না দিলে পরের দিন আমি আর আসতে পারবো না, তখন আমার জন্য বিপদ হবে। ঠিক আছে, হচ্ছে আবার নানার কথা অনুযায়ী সে মাছ ভাজে এবং মানে দুই পিস মাছ, মাছের টুকরা আর কি আছে বাইরে ফেলে দেয়, এবং পরবর্তীতে সে মাছ নিয়ে চলে যায়, এবং পরবর্তী আর কখনো নানার সামনে এরকম আর দেখা হয়নি, আর সমস্যা পড়েনি। আর গ্রামে এরকমটা সবসময় বলে যে আমাদের হচ্ছে রাতের বেলা যদি কোনো তেলের পিঠা এইগুলো কোনো ভাজা পোড়া কিছু হয়, তাহলে আর কি বলে এরকম চাইতো বাইরে থেকে, কে বলে চাইতো যে আমাদের পিঠা দাও বা এই দাও সেই দাও, মানে যখন যেটা আর কি রান্না করতো তখন সে আর কি চাইতো এরকম ভাজা পোড়া হলে। তখন আর কি আমার দাদি বলতো যে তখন আর কি তারা রাত্রে ভাজলে পিঠা হোক আর যাই হোক ওটা আর কি এক পিস বাইরে ফেলে দিত, এবং তারা ওটা বলে নিয়ে চলে যেত। এটা ছিল আমার নানার সাথে ঘটে যাওয়ার একটা ছোট গল্প।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
আসসালামু আলাইকুম অভি ভাই, কেমন আছেন আপনি? আমি স্বাধীন মিউজিকে নিয়মিত শ্রোতা। আমি 2010 থেকে ভূত এফএম শুনতাম, এখন স্বাধীন মিউজিকে ভূত.com এর পাশাপাশি ভূত গল্পও শুনি। কেন জানি খুব অল্প সময়ে ভূত গল্প আমার মনে জায়গা করে নিয়েছে। আমি আপনাদের একটা এপিসোডও বাদ দিইনি। আমি আজকে প্রথম ভূত গল্পে দুটো সত্য ঘটনা লিখে পাঠালাম, কারণ আমি জানি ভূত গল্প সবসময় সত্য ঘটনা নিয়ে কাজ করে। আশা করি আমার ঘটনাটা সিলেক্ট হবে। এবার মূল ঘটনায় যাই। আমি পরিচয় গোপন রাখতে চাই। আমি রূপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করি, তাই স্টুডিওতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। ঘটনাটা আমার মামার সাথে ঘটেছিল, তো যেভাবে ঘটেছিল ঘটনা আমি ঠিক সেভাবে লিখছি। আমার মামার নাম ছদ্মনাম ব্যবহার করেছি, তার নাম দিয়েছি আমি সাকিব। আমার নানির বাড়ি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগরে। আমার বিয়ের আগে থেকেই একটা জিন ছিল। আমার মামা মৌসুম ফলের ব্যবসা করত, ফল খেজুর গুড়ের ব্যবসা করত তিনি। মামা রাজশাহী বাগা থেকে ফল খেজুরের গুড় কিনে নিয়ে আসে নিজ গ্রামে বিক্রি করার জন্য। মামা একদিন সেলুনে চুল কাটতে গিয়ে গোফ রেখে দাড়ি কেটে ফেলেছিল। ওই দিন মামা বাগাতে গিয়েছিল খেজুরের গুড় কিনতে। হঠাৎ মামা নিজের মুখে নিজেই চর মারতে শুরু করলো, আর আশেপাশে যারা ছিল, বাজারে যারাই ছিল, তারা এটা দেখে অবাক হয়ে উঠল। মামারই গ্রামে এক চাচা ওই বাজারে গিয়েছিল ওই আখের গুড় কিনতে। আমার মামার এই অবস্থা দেখে ওই নানা মামাকে বলল, তুই এখনই ক্ষমা চা। মামা নানার কথা শুনে বলল, আমাকে ক্ষমা করে দিন, এরপর থেকে আমি আর দাড়ি কাটবো না। তারপর মামাকে ওই জিন ছেড়ে দেয়। তারপর মামার বাজার থেকে খেজুর গুড় কিনে সবার আগে বাড়িতে চলে আসেন তিনি। মামার সঙ্গে আর একটা ঘটনা আছে, যেমন পদ্ম নদীর পাড়ে মামার একটা জমি আছে, সে নদীর পাড়ে মানে জমিতে বাদাম হলুদ চাষ করত। একদিন মামা নদীর পাড়ে বাদাম তোলার জন্য যেতে চাইলে সাথে আমার মাও মামার সঙ্গে যেতে চায়। মামা বলে অল্প বাদাম তুলে সে তাড়াতাড়ি চলে আসবে। সন্ধ্যা হয়ে যায়, মামা বাড়ি ফিরে আসে না। মামার শ্বশুর বাড়ি কাছে ছিল, নানির মেজ মামা মানে আমার যে মেজ মামা, নানির মেজ ছেলে, আমার যে মেজ মামা, তাকে কল করেছিল শ্বশুর বাড়িতে মামা গিয়েছে কিনা এই কারণে। এশার নামাজের পর মামা বাড়ি ফিরে আসলো না। তারপরও মেজ মামা, নানি, বড় মামা খুঁজতে বের হলো আমার ওই মামাকে। মামা শ্বশুর বাড়ি জিজ্ঞেস করলে শ্বশুর বাড়ির লোক বলে আমার মামা শ্বশুর বাড়ি যায়নি। তারপরে সবাই মিলে বড় মামাকে খুঁজতে আবারও বের হয়। মেজ মামা কান্না করতে করতে মামাকে খুঁজতে শুরু করে। হঠাৎ নানি কান্না করতে করতে দৌড় দিয়ে দুই মামার কাছে আসে। নানি বলে তাদেরকে, তোদের ভাইকে জিনে ধরেছে, মামা নাকি খোলা মাঠে একা একা গড়াগড়ি খাচ্ছে। এরপর সবাই মামাকে ধরে বাসায় নিয়ে আসা হয়। মামার জ্ঞান ফিরলেও কয়েকদিন জ্বর ছিল। এইরকম আমার মামার সাথে অনেক কিছুই ঘটনা ঘটে গেছে, আর সত্য ঘটনাও রয়েছে, সেগুলো আমি পরে শেয়ার করব। এবার দ্বিতীয় ঘটনা হলো আমার স্বপ্ন। স্বপ্ন কেন সত্যি হয়? আমি দুঃস্বপ্ন যা দেখি সবগুলোই সত্যি হয়, এটা একটা সত্য কথা। এটা রিসেন্টলি আমার সাথে ঘটে যাচ্ছে, এই ঘটনাটা এখনো আমার সাথে চলমান। এটা আমার সাথে ঘটা একটা সত্য ঘটনা। এর আগে ভূত এফএমে শুনেছি অনেকের সাথে স্বপ্ন নিয়ে ঘটা ঘটনা, আমার সাথে ঘটা ঘটনাটা আমি এখন উল্লেখ করি আপনার সাথে। 2014 সালে প্রথমে আমি স্বপ্ন দেখি, আমার ছোট চাচাকে খাটিয়ে শুয়ে রাখা হয়েছে। আমি স্বপ্ন দেখে অনেক ভয় পেয়ে যাই। পরের দিন সকালে আমি স্বপ্নটার কথা মনে করি আর ভাবতে থাকি স্বপ্ন কোনো দিন সত্যি হয় নাকি। এর কিছুদিন পর আমার স্বপ্নের কথা ভুলে যাই। আর ছোট চাচা ঢাকা মালিবাগের এক কোম্পানিতে চাকরি করত। 2014 সালের 5 মে আমার ছোট চাচা বিদ্যুতের শক খেয়ে মারা যায়, ঠিক যেমনটা আমি স্বপ্নে দেখেছি। ঠিক তেমন আমার ছোট চাচা বিদ্যুতের শক খেয়ে বিদ্যুতের খাম্বা থেকে পড়ে সাথে সাথে মারা যান। ঘটনাটা যখন ঘটে আমি তখন নিজের বাকরুদ্ধ হয়ে যাই। 2018 পর আমি আর দিন রাতে স্বপ্ন দেখি যে আমার বড় খালা মারা গেছে। আমি পরের দিন আমার খালার খোঁজ নেওয়ার জন্য খালাতো ভাইকে কল দিয়ে খালার খোঁজ খবর নিই। যদিও তিনি তখন সুস্থ ছিলেন, এরপর অনেকদিন পর আমি আবার স্বপ্নের কথা ভুলে যাই। হঠাৎ একদিন আমার মা আমার কাছে কল দিয়ে বলে, তোর খালা মারা গেছে। এই কথা শুনে আমার স্বপ্নের কথা আবারও মনে পড়ে যায়। 2021 সালে তৃতীয়বার আমি আবার স্বপ্ন দেখি যে এইবার আমার ছোট দাদা মারা গেছে। ওই সময় আমার ছোট দাদা তখন একটু অসুস্থ ছিলেন। আমি তখন খুলনা রামপাল বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করতাম। কয়েকদিন পরে আমি আমার আম্মুর কল দিয়ে ছোট দাদার খোঁজ খবর নিলাম। তার কিছু দিন পর আমার ছোট বোন আমাকে কল দিয়ে বলে আমার ছোট দাদা মারা গেছে। সেই কথা শুনে আমি আবারও অবাক হয়ে যাই। মনে মনে ভাবতে লাগলাম যে দুই দিন আগেই তো দাদা সুস্থ ছিলেন, তাহলে কিভাবে সে মারা গেল। হাজব, 2022 সালে চতুর্থবার হঠাৎ একদিন রাতে আমি আবারও স্বপ্ন দেখি যে আমার প্রতিবেশী এক চাচা মারা গেছে। আমি পরের দিন সকালে আমার চাচাতো ভাইকে কল দিয়ে সেই চাচার খবর নিই। তার কিছুদিন পর আমার ভাই আমাকে কল দিয়ে জানায় সে চাচাও মারা গেছে। পঞ্চমবারে আমি আবারও স্বপ্ন দেখি নভেম্বর মাসে, মানে এই যে রানিং যে মাস নভেম্বর ছিল কাটিয়ে আসছি সেই মাসে। এবার দেখি আমার এক দাদা মারা গেছে। পরের দিন আমি স্বপ্নে দেখার পর আমার পূর্বের স্বপ্নের যেগুলো ঘটেছে আমার সাথে সব স্বপ্নের কথা মনে পড়ে। জানি না কি হবে, কারণ আমার সেই দাদা এখন অবস্থা খুবই খারাপ। এই স্বপ্নের কথা আমি কাউকে শেয়ার করতে পারিনি। আজ আমি ভূত গল্পের শ্রোতাদের সাথে আমার এই বাস্তব ঘটনা শেয়ার করলাম। সবাই আমার সেই দাদার জন্য দোয়া করবেন। জানি না এই শেষ স্বপ্ন দেখাটা আদৌ বাস্তব হবে কিনা, এটাও আমি জানি না। তো আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ভূত গল্পে আমি আরো বাস্তব ঘটনা শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার নামটা যেহেতু আপনি বলছেন হাইড করতে, আমি এই জন্য আপনার নামটা আমি উল্লেখ করছি না। তো পার্সোনালি আপনার ঘটনা আমার ভালো লেগেছে, মানে ভালো লেগেছে, আমার পার্সোনালি ভালো লেগেছে, আমি পড়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছিল কি ভাই, আপনি ঘটনা যেভাবে লিখে পাঠিয়েছেন কিছু কিছু লাইন একটু ঝামেলা ছিল, কিন্তু আমার পড়তে একটু সমস্যা হয়েছে। যেহেতু আমি নতুন হোস্ট করছি, আমি কতটা ভালো করে পড়তে পেরেছি কিনা আমি জানি না। তো দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আমার বলা ভুল হয়ে থাকে বা আমি ভুলভাবে বলেছি বা ভুলের মাত্রা বেশি, তো আমাকে মাফ করে দেবেন। ইনশাল্লাহ বছরের প্রথমে হ্যাঁ দেখি কিছু করতে পারি কিনা। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা শুনতে থাকুন ভূত গল্প। আমি এখন আমাদের পরের যে ঘটনা সেই ঘটনায় চলে যাব।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
বাবু তো
অভিবাই কেমন আছেন? আমি আজ ভূত গল্পের আমার জানা দুটো সত্য ঘটনা উল্লেখ করব। ঘটনা দুটি আমার এলাকায় ঘটে যাওয়া। এই ঘটনা সম্পর্কে আমার কিছুটা ধারণা আগেই ছিল, কিন্তু এই ঘটনা দুটি সত্যতা যাচাই বাছাই করতে আমার গত এক মাস লেগে গিয়েছে। আমি আমার এলাকার মানুষ ও যাদের সাথে এই ঘটনা ঘটেছিল তাদের পরিবারের লোকদের সহায়তায় এর সত্যতা নিশ্চিত করেছি, আপনাদের কাছে পাঠালাম। ভালো লাগলে আমার ঘটনা দুটি ভূত গল্পে লিসেনারদের জন্য শোনাবেন। আশা করি সবার এই ঘটনা দুটি অবশ্যই ভালো লাগবে। আমার নাম আরশাদ আলী রাহেল, বাড়ি সিলেটের সুনামগঞ্জে। তবে আর আমি প্রথম ঘটনায় যাই। ঘটনা এক, 2007 সালের দিকের কথা। আমি তখন SSC পরীক্ষার্থী। তখন একটা ঘটনা ঘটেছিল আমাদের এলাকায়। আমাদের গ্রামে একজনের নাম দবির মিয়া। তার একটা শখ ছিল গরুর লালন পালন করা। তার তিনটে গরু ছিল, তার ভিতর একটা ষাঁড় গরু তার সাথে অনেক বন্ধুর মতো নাচারান হয়ে গিয়েছিল। তার একটা শখের ষাঁড় গরু ছিল, এটাকে সে প্রত্যেক দিন রাতে ঘাস খাওয়ানোর জন্য অনেক দূরে ঘাসের জমিতে নিয়ে যেতেন। যেমন কথা তেমন কাজ, সে প্রত্যেক দিন এরকম তার গরুকে নিয়ে ঘাস খাওয়ানোর জন্য বের হতেন। তো একদিন রাতে সে ঘাস খাওয়ানোর জন্য অনেক দূরে ঘাসের যে জমি ছিল সে জমিতে সে গিয়েছিল তার গরুকে নিয়ে। এতদিন রাতে দবির মিয়া খেয়ে দিয়ে রাত 10টার পর গরুকে নিয়ে পাশের গ্রামে একটা বিলের দিকে রওনা দেয়, কারণ আজকাল ধারের কাছে ভালো ঘাসের জমি মিল ছিল না। তাই গরুকে ভালো ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে দবির মিয়া এই অনেক দূরের রাস্তা পাড়ি দিয়ে এই বিলের পাড়ে আসে। গরুটাকে এক পাশে রেখে সে বসে বসে সে বিড়ি টানছিলেন। গরুটাও ভালো ঘাস পেয়ে ভালো মনের সুখে ঘাস খাচ্ছিলেন। প্রায় ঘন্টা দুয়েক হয়ে গিয়েছিল, রাত আনুমানিক 2টার কাছাকাছি হবে। গরুটা ঘাস খেতে দবির মিয়া থেকে অনেকটা দূরে চলে এসেছে, প্রায় 200 গজ দূর হবে। এদিকে আবহাওয়া ভালো ছিল না, চারদিকেও ঘন অন্ধকার। হঠাৎ বিজলি চলকানো আকাশে দবির মিয়া বিজলি আলোতে দেখে গরুটা তার নাগালে ভিতরে আছে কিনা সেটা সে খেয়াল করলেন। কিছু সময় পর হঠাৎ তার গরুটা কি যেন একটা শব্দ করে তার দিকে ছুটে আসছে। দবির মিয়া বসা অবস্থায় ছিল, সে সাথে সাথে দাঁড়িয়ে পড়ল, কারণ সে বুঝলো গরুটা তার দিকে যেভাবে আসছে যেন তার উপর দিয়ে চলে না যায়। এই ভয়ে সে মাটি থেকে উঠে দাঁড়ালো। গরুটা তার কাছে এসে ধুম করে থামলো, যেমন চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যেমনটা হয় ঠিক ওইভাবে। একইভাবে তার ষাঁড় গরুটা তার কাছে এসে যেমন একটা শরীর সাথে শরীর মিশিয়ে ঘা ঘষাঘষি করতে লাগে, ঠিক সেরকম তার সাথে ঘাসাঘাসি করতে লাগলো। কখনো দবির মিয়ার শরীরে লেজ দিয়ে বাড়ি দিতে লাগলো। দবির মিয়া ভাবলো, এটা আবার কি হলো, হঠাৎ এর আবার কি হয়েছে, এই গরু এমন করছে কেন, গরুটা যেমন কি যেন আকুতি মিনতি করছে দবির মিয়ার কাছে। দবির মিয়া কিন্তু কিছুই বুঝতে পারলো না, এই ঘটনা গরু কেন করছে বা এইভাবে সে কেন করতেছে এটা কিন্তু তার আর পরে বুঝতেই পারলো না। দবির মিয়া কিন্তু ঘটনার সময় বোঝে নাই, গরুটা প্রায় 10-15 মিনিট দবির মিয়ার কাছ থেকে এরকম আচরণ করে। এখন বলি ভিতরের রহস্য, গরুটা যে বিলের মাথায় ঘাস খেতে খেতে অনেক দূর চলে গিয়েছিল, ওই জায়গায় গরু ভয়ানক একটা অবয়ব দেখে, দৌড়ে তার মালিকের কাছে ছুটে আসে থাকে, মানে সে মালিককে দবির মিয়াকে সাবধান করার জন্য। কিন্তু দবির মিয়া এটা বুঝতে পারে নাই, গরুটা যেন গরুটা যে সময় তার কাছে এসেছিল সেই সময় যদি দবির মিয়া গরুটাকে নিয়ে এখান থেকে চলে আসতো তাহলে হয়তো এটার সামনে তাকে পড়তে হতো না। এখন আসি ঘটনার সময়, হঠাৎ দবির মিয়া দেখলো কি যেন একটা বাহিনী বাদ্যযন্ত্র বাজিয়ে বিলের মধ্যে থেকে তারা তার দিকে এগিয়ে আসছে। আকাশে শূন্যে ভাসিয়ে তারা যে বাদ্যযন্ত্র বাজিয়েছে তা খুব দ্রুত গতিতে দবির মিয়ার দিকে এগিয়ে আসছে। এই অবস্থা দেখে দবির মিয়া মুখে ভাষা চলে গেছে, তার শরীরে ঘাম ঝরতে শুরু করে ভয়ে। তিনি এতটা ভয় পায়, তার জীবনে এরকম আগে কোনো সময় ভয় পায়নি। এমন সময় দবির মিয়ার পাশে ছিল তার গরু, তিনি তার গরুর লেজটা ধরলেন শক্ত করে। তখন কিছু সময়ের জন্য তার কি হয়েছিল তিনি নিজেও জানেন না। রাত আনুমানিক 4টার দিকে তিনি দেখেন নিজের উঠানে শুয়ে আছেন, এতক্ষণ তিনি স্মৃতি হারাইছিলেন। তার পাশে তার গরুটা দাঁড়িয়ে আছে, চিৎকার করে নিজের ঘরের লোকদের ডাকলেন দবির মিয়া। এরপর বাড়ির সবাই তার চিৎকার শুনে উঠানে এসে পড়লেন, সবাই এসে দেখে দবির মিয়ার অবস্থা খারাপ, তার শরীরে বিভিন্ন রকমের ক্ষত আছে, জামাটাও চিরা মানে ফাড়া ছিল। সবাই তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসেন, দবির মিয়ার সারা শরীরে কাদা মাটি লাগানো ছিল। সবাইকে বললেন তিনি আর বাঁচবেন না, মসজিদে হুজুরকে আনতে বললেন। সবাই তার কথা মতো মসজিদের এক হুজুরকে নিয়ে আসেন, মসজিদের এক হুজুর তার এই অবস্থা দেখে ভয় পেয়ে যান, কারণ তার সমগ্র শরীরে যেন কেউ ধুমড়ে মুচড়ে দিয়েছে, এরকম অবস্থা হয়েছে দবির মিয়ার। মসজিদের হুজুর তার সাথে কি হয়েছে জানতে চান, তখন দবির মিয়া সবকিছু হুজুরকে খুলে বলেন। তার এই কথা শুনে হুজুর বললেন, তুমি মারাত্মক একটা ভুল করে ফেলেছো, প্রথমেই তুমি রাতে এত দূরে যাওয়া ঠিক হয়নি, এরপরও তোমার গরুটা সবকিছু আগেই টের পেয়েছিল, কারণ আল্লাহ তাআলা পশু পাখি কীট পতঙ্গ এসবের ইন্দ্রিয় ঘ্রাণ মানুষের থেকেও বেশি, এরা অনেক বিপদ আপদের আলামত মানুষের আগের থেকেই ঢের পেয়ে থাকে। এর জন্য তোমাকে সে ইঙ্গিত দেওয়ার জন্য তোমার কাছে দৌড়ে চলে এসেছিল, কিন্তু তুমি বুঝতে পারো নাই, তোমার সাথে যা হবার তা তো হয়ে গেছে, পরে তুমি অজ্ঞান অবস্থায় ছিলে, তোমার গরুটা লেজ ধরে ছিলে বলেই তুমি আজ বাড়িতে, তোমার গরু তোমাকে টেনে হেঁচে তোমার বাড়ি নিয়ে এসেছে, যার কারণে তোমাকে আজ আমরা দেখতে পারলাম, নইলে তোমাকে হয়তো আর খুঁজে পাওয়া যেত না। এরা এতটাই ভয়ানক জিন, যারা তাদের দেখে ফেলে তাদেরকে মেরে ফেলে। এই ঘটনায় 3-4 দিন পর দবির মিয়া মারা যান, সবাই ওনার জন্য দোয়া করবেন। এই ঘটনা সম্পর্কে আমার আগেও কিছু জানা ছিল না, তারপরেও আমি তাদের পরিবারের কাছে ভালো করে বুঝে আপনাদের কাছে লিখে পাঠালাম। এবার আমি যাই দ্বিতীয় ঘটনায়। আমাদের এলাকায় একটা নদী আছে, এটা অনেক পুরানো একটা নদী, আমাদের গ্রামের মুরব্বীদের কাছ থেকে শুনেছি এটার একটা অভিশপ্ত স্থান আমাদের গ্রামে অংশে পড়েছিল 50-60 বছর আগে। সেই নদীর যে অভিশপ্ত এরিয়া, এখানে বড় নৌকা বা বিয়ের নৌকা এইসব জিনিস এই জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করার সময়, এমনও শোনা গেছে কোনো অসুস্থ রোগী যদি নৌকার ভিতর থেকে ওই নদীতে যদি কোনো কিছু ফেলা হতো, মানত করে ফেলা হতো, সেটা বলে সে সুস্থ হয়ে যেত। এরপর কেটে যায় বহুত বছর। 2000 সালের পর নদীটি আধুনিক হওয়ার কারণে, সভ্যতা হওয়ার কারণে নদীর অনেক অংশ বিলীন হয়ে যায়। অনেক দখলদাররা এই এখন নদীর ভরাট করে সেই অভিশপ্ত স্থানে আশেপাশে ঘর বাড়ি নির্মাণ করা হয়েছে। কিন্তু অভিশপ্ত মেইন জায়গা কিন্তু কোনোদিনও শুকিয়ে যায়নি। এখানে সেই সময়ের স্থানীয়রা চেয়ারম্যান এই সহযোগিতায় এটা ব্রিজ করে দেওয়া হয়। এখন ব্রিজের প্রথম পাড়ের এক পাশে একটা গাড়ির গ্যারেজ এবং সাথে একটা হিন্দু পরিবারের গ্যারেজের পাশের রুমে বাস করত। এবং ব্রিজের প্রথম পাড়ের অপর পাশে আরেকটা স্থানে পরিবার বাস করত। এখন আসি সেই ব্রিজের অপর পাড়ের কথায়। অপর পাড়ে ব্রিজের এক কর্নারে স্থানীয় এক পরিবার বাস করতেন, আসছে, নতুন আসছে তারা। এবং অপর পাশে ব্রিজের একটা বাসা নির্মাণ কাজ চলছে। এখন সেখানে মানুষ বসবাস করে নাই। এখন আপনাদের বলি আমি কোন ব্রিজের দুই পাড়ের চার কোণের বর্ণনা কেন দিলাম, কারণ গত 8 বছরে এই ব্রিজের তিন কোণায় যে তিন পরিবার বাস করে আসছে, সেই তিন পরিবারের একজন করে সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এখন প্রত্যেকে মানে প্রত্যেক বয়স 20-এর আশেপাশে হবে যারা আত্মহত্যা করেছে তারাই। ব্রিজের এক কোণায় কিন্তু এখনও কোনো পরিবার আসে নাই। এখানে বসবাস করতে হয়তো কেউ এসে থাকতে আসে, তাদের সাথে কি অপেক্ষা করতেছে এটা কেউ জানে না। এখন দেখার বিষয়, তিনজন মারা যাওয়ার পরে এই ঘটনা সম্পর্কে সবাই টনক নড়েছে। এর আগে সবাই এটাকে নর্মাল মৃত্যু ভেবেই নিয়েছিলেন, কিন্তু পরপর তিনটে লাশ মানে এইভাবে গলায় দড়ির ঘটনা একসাথে যখন আপনি যোগ করবেন তাহলে তো সবাই অবাকই হবেন। সেরকমই হয়েছিল, এলাকার লোকজন সবাই অবাক হয়ে গিয়েছিল, তারা এই বিষয়টা তাদের মাথায় এসেছে। তখনই মনে পড়ে সবাই এই জায়গা অতীতের ইতিহাস। তখনই এলাকার মানুষ এক হুজুরের স্বরেপন্ন হন। তখন সে হুজুর এখানে এসে তার জিনদের ডেকে সবকিছু বোঝেন। তখন সে বলেন এই ব্রিজে জিনেরা এর মধ্যে রাতে ঘোরাফেরা করে। এখানে রাতে সময় অসময়ে যদি কেউ এদের পাল্লায় পড়ে তাহলে এরা মানুষের মস্তিষ্কে ঢুকে ব্রেনের মৃত্যু প্রচারণা করে তাদেরকে মৃত্যুর স্বাদ দিতে সাহায্য করে। এবং যদি ভুক্তভোগীর বয়স কম হয় তাহলে এই জিনদের কাজ অনেকটা সহজ হয়ে যায়। এই জন্যই এরা কম বয়সের ছেলে ও মেয়েদের টার্গেট করে। এই আত্মহত্যার মতন কাজ নিজের দ্বারা সংগৃহীত করাতে সক্ষম হয় সেই জিনটা। তো এই ছিল আমার ঘটনা। এই ব্রিজের একটা ছবি আছে, আমি আপনাদের কাছে মেইল করে পাঠাচ্ছি। আপনি আপনার ফেসবুক মানে ভূতগল্পের ফেসবুক অফিসিয়াল পেজে এটি ব্রিজের আপলোড করে দিয়েন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এপিসোডে। অসংখ্য ধন্যবাদ আশাদ আলী রাহেল ভাই, আপনার ঘটনাটা আসলেই সুন্দর। কিন্তু একটু অবজেকশন আছে, সেটা হচ্ছিল আপনি ঘটনা যে দুটা লিখছেন ও দুটা ঘটনাই খুব মানে কি বলবো, লাইনগুলো আসলে মেলে নাই, মানে আমার পড়তে খুব কষ্ট হয়েছে, মানে রেকর্ড করতে খুব কষ্ট হয়েছে, যদিও আমি এই লাইনে নতুন। তো আপনি নেক্সট টাইম যখন ঘটনা পাঠাবেন অবশ্যই একটু দেখবেন সব লাইনগুলো যেন মেলে সুন্দরভাবে, দাড়ি কমা এগুলো থাকে, তাহলে আমার পড়তে সমস্যা হবে না। যদিও আমি পড়তে পেরেছি কিনা আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে আমি পারিনি, আমার কাছে মনে হচ্ছে। এখন দর্শকরা দেখা যাক আপনার ঘটনাটা কীভাবে নেয়। তো আমি অনেক কথা বলবো না, বা অনেক কথা বলে ফেললাম, আমি কথা বলবো না। আশাদ ভাই, আপনি আবার আমাদের কাছে ঘটনা পাঠান, আমি সেটা আপনার কাছে চাব। আর আমি এখন কথা বলবো না, আমি চলে যাব পরবর্তী ঘটনায়। সবাই সবাই মিলে শুনতে থাকুন ভূত গল্প।
আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুন, ভূতগল্পের লিড মডারেটর। প্রথমে দুঃখ প্রকাশ করছি আমি অনেকদিন যাবৎ আপনাদের সামনে না আসতে পেরে। তাই আজকে আমি একটা চমৎকার ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জানি না আমার ঘটনাটা শুনে কতটুকু ভয় পাবেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার ঘটনাটা পুরোটা শুনলে হয়তো বা আপনার মনে কিছু প্রশ্ন থেকে যাবে। তো কথা না বাড়িয়ে আমি আমার ঘটনা শুরু করলাম। হাওড়া শহরে ঐতিহ্য মার্টিন কোম্পানির ছোট রেলগাড়িটি আগে তেলকর ঘাট থেকে ছাড়ত। তেলকর ঘাট থেকে ছেড়ে হাওড়া ময়দান কদমতলা হয়ে আমতা শিয়াখালা চলে যেত। তারপর তেলকল ঘাট ও হাওড়া ময়দান বন্ধ হয়ে গেলে ট্রেন ছাড়ত কদমতলা থেকে। পরে হঠাৎ সেই বোমা পড়ার বছর, মানে এই গল্পে লেখা 40-42 বছর আগের কদমতলা থেকেই স্টেশন উঠে গিয়ে হাওড়া স্টেশনের কাছাকাছি বাঙালি বাবুর ব্রিজের তলা থেকে ছাড়ত। তা যাই হোক, মার্টিন রেলের ইতিহাস এটা না, মানে সেই 40-42 বছর আগের সালটা ঠিক মনে নেই, তবে সেটা বোমা পড়ার বছর। শহরের লোক সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে এবং বোমা পড়ার ভয়ে যখন শহর ছেড়ে পালাচ্ছে তখনকার গল্প এটা। তাছাড়া এখন যেমন মফৎসলে বাসগুলোর অবস্থা যেমন করুণ থাকে, তখন ঠিক সেই রকম ছিল মার্টিন রেলের অবস্থা। এমনিতেই এই ট্রেনের ছাদে চেপে যেতে লোকে ভালোবাসত, তারপরেও তখন যুদ্ধের বছর, প্রাণের ভয়ে মানুষ পালাচ্ছে, ট্রেনে নিচে গাদাগাদি করে লোক চলেছে দেশের দিকে, নিজের দেশের দিকে। তখন মাঘ মাস, প্রচণ্ড শীত। ভবনাথ বাবু সপরিবার চলছে গ্রামের দিকে, কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করে নেই, শুধু সবাই পালাচ্ছে তাই তিনিও পালাচ্ছেন। স্ত্রী এবং দুইটি ছেলে মেয়েকে নিয়ে তার ছোট সংসার, খুব গরিব লোক, টিকিটও কাটতে পারেনি সে। যাই হোক, ট্রেন তো তার আপন গতিতে ছাগলের মতন মুখ নেড়ে নেড়ে চলছে। তিনিও কোনো রকম এক কোণে ছেলে মেয়ে বউ নিয়ে জড়সড় হয়ে বসে চলেছেন ট্রেনের সাথে। ছেলে মেয়ে দুটিই নিতান্ত ছোট ছিল। ট্রেনের চলনিতে এবং রাত অনেক গভীর হওয়ার কারণে তারা দুজনে ঘুমিয়ে পড়েছিল। বেশ কিছু দূর যাওয়ার পর ট্রেনের ভিড় একটু একটু করে কমতে লাগলো। ডোমজুত ছাড়ার পর একজন চেকার উঠলেন ট্রেনে। ভবনাথবাবু নিজেও তখন বসে বসে ঘুমিয়ে পড়েছিলেন। চেকার তাকে ঠেলে দিয়ে বললেন, আপনি এখনো নিচে বসে আছেন কেন, উঠুন, ওপরে সিট তো খালি হয়েছে, ছেলে মেয়েগুলোকে শুয়ে দিন ওইখানে। ভবনাথবাবু ঝেড়ে মেরে উঠে দাঁড়ালেন। তারপর ছেলে মেয়ে দুটোকে সিটের শুয়ে দিয়ে বউকে সিটে বসিয়ে নিজেও বসলেন। গাড়ি একদম ফাঁকা, এই ছোট কামরাটিতে তারা ছাড়া আর 2-4 লোক রয়েছে। চেকার বললেন, আপনাদের টিকিটগুলো দেখান, যাবেন কোথায়। ভবনাথবাবু বললেন, আমি গরিব মানুষ বাবু, একটা দোকানে বিড়ি বাঁধার কাজ করি, টিকিট কাটবার পয়সা আমার নেই। বেশ তো, তা না হয় বুঝলাম, অনেক টিকিট কাটতেই পারিনি অনেকেই, এটা আমি জানি, কিন্তু আপনি যাবেন কোথায়। কোথায় যাব তাও আমি জানি না, ভগবান যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। তার মানে? এই ট্রেন যেখানে গিয়ে একবারে থেমে যাবে আমরা সেখানে যেয়েই নেমে যাব। এই ট্রেন তো চাপাডাঙ্গা যাবে, আপনি সেখানে যাবেন, দেশ কোথায় আপনার। আমার দেশ ঘর নেই, ওইখানে গিয়ে যাই হোক আশ্রয় উঠব, আমার এই বাচ্চা দুটার মুখ চেয়ে কেউ না কেউ তো আমাকে আশ্রয় দেবে আমাদেরকে। চেকারবাবু আর কোনো কথা না বলে অন্য যাত্রীদের টিকিট চেক করে দরজার হাতল টেনে পাশে কামরায় চলে গেলেন। ডোমচুর ছেড়ে দক্ষিণ বাড়ির মাঠের ওপর দিয়ে ধোয়ায় কুণ্ডলি বাতাসে উড়িয়ে ট্রেন দুলছে। ঠিক এমন সময় হলো কি, কলার খোসার পা হটকে মানুষ যেরকম উল্টে যায় ঠিক সেভাবে উল্টে পড়ল ট্রেনটা। কি যে হলো তাকে কেউ জানে না। এক একটা বগি দেশলাইয়ের খোলের মতন এক এক দিকে ছিটকে পড়ল। এরপর ভবনাথবাবুর আর কিছু মনে নেই। ভবনাথবাবুর যখন জ্ঞান ফিরল তখন তিনি হাওড়া জেনারেল হাসপাতাল বিছানায় শয্যাশায়ী আছেন। ইতিমধ্যে তিনি 3-3 দিন কোথা থেকে কি দিয়ে কেটে গেল সে কিছুই টের পাননি। হাসপাতালে আহতদের কত লোক তো দেখতেই আসছে, কিন্তু তাকে কেউ দেখতে এলো না। ডাক্তার, নার্স, আয়া সকলে জিজ্ঞেস করেন তাকে, তার খোঁজ কেউ এসেছিলেন কিনা বা তার স্ত্রী পুত্র খোঁজ খবর কেউ দিতে পারেন কিনা, এইসব কোশ্চেন তিনি ওই ডাক্তার আর নার্সদের জিজ্ঞেস করছিলেন, কিন্তু কেউ কিছু বলতে পারল না তাকে। মনের দুঃখে এবং গভীর চিন্তায় ভবনাথ বাবুর দিশেহারা হয়ে পড়লেন। আরো দুই চার দিন থাকার পর ছুটি হলো তার। ছুটির পর প্রথমেই ফিরে এলেন তিনি নিজের বাড়িতে। যদিও তার বউ ছেলে মেয়ে দুটিকেই নিয়ে আবারও সেখানে ফিরে এসে থাকে সে আশায়, কিন্তু না, সেখানে কেউ নেই। ছোট ঘরটিতে আগের মতোই তালা দেওয়া। গভীর আশঙ্কায় বুক কেঁপে উঠল তার। হাতে একটু পয়সা নেই, পেটে প্রচণ্ড খিদে। চেনা জানা প্রতিবেশী সকলেই প্রায় স্থান ত্যাগ করেছেন সেখান থেকে। এখন একমাত্র ভিক্ষে করা ছাড়া কোনো উপায় নেই তার। যাই হোক, তবুও ওর মধ্যে এক পরিচিত লোক সঙ্গে দেখা হলো তার। নিজেদের বিপদের কথা বলল, গোটা দুই টাকা ধার নিলেন, তারপর সামান্য কিছু জলযোগ ছেড়ে হেঁটে হেঁটে কদমতলায় এসে ট্রেন ধরলেন। আমতার গাড়ি, সেই গাড়িতে করে তিনি ডোমজুড়ে এসে নামলেন। এরপর লাইন ধরে শুরু হলো হাঁটা, কেননা এইখানে দক্ষিণ বাড়ির মাঠের কাছে ট্রেনটা উল্টে গিয়েছিল। ওদের খোঁজ খবর হয়তো ওইখানেই পাওয়া যেতে পারে। ভবনাথবাবু লাইন ধরে হাঁটতে হাঁটতে যখন দক্ষিণ বাড়ির মাঠে এসে পড়লেন, তখন সন্ধে হয়ে এসেছে। এখনকার মানুষ তখনকার সেই দক্ষিণ বাড়ির মাঠের রূপ কল্পনাও করতে পারবে না। এক গভীর জঙ্গলময় প্রান্তের কিছু ধান জমি নিয়ে দক্ষিণ বাড়ির মাঠ। সেখানে গিয়ে তিনি ঘটনাস্থলে আবিষ্কার করে ফেললেন, দেখলেন দুটি তিনটি বগি তখনও সেখানে উল্টে পড়ে আছে। ভবনাথ বাবুর দুই চোখ জল এলো, কিন্তু এই মাঠের মাঝখানে কোথায় যাবেন বা কি করবেন কিছুই সে বুঝছেন না, বা কাকেই বা জিজ্ঞেস করবেন। সেই সময় হঠাৎ দেখতে পেলেন বেশ জোরালো টর্চের আলোয় ফেলে তার সামনে সরু লাইন ধরে স্লিপারের উপর দিয়ে কে যেন আসছে। ভবনাথ বাবু আশার আলো দেখে সেদিকে তাকিয়ে রইলেন। টর্চের আলোর এবার তার মুখের ওপর পড়ল, কাজেই লোকটা দেখতে পেলেন না তিনি কে। লোকটি কঠিন গলায় বললেন, কে আপনি, এখানে কি করছেন? ভবনাথ বাবু ভয় ভয়ে বললেন, আগে কিছু করিনি তো। ভয় ভয়ে এইভাবে সে বললেন, এই ভর সন্ধ্যেবেলায় লাইনের উপর দাঁড়িয়ে আছেন কেন? আত্মহত্যা করতে এসেছেন নাকি? না, ফিস ফ্ল্যাট খুলছেন। আগে না বাবু, ওইসব কিছু করিনি আমি। তবে কি এই মাঘ মাসের শীতে এখানে এসেছেন হাওয়া খাইতে? জানেন না, মাত্র কয়েকদিন আগে এখানে একটা মারাত্মক ট্রেন দুর্ঘটনাটা হয়ে গেছে। ভবনাথ বাবু বললেন, জানি, সেই ট্রেনে আমিও ছিলাম। আপনিও ছিলেন? সে কি, আপনি মারা যাননি? মারা গেলে তো হাঁপড় চুকে যেত মশাই, কিন্তু আমার বউ আর দুটি বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গেও ছিল আমার সাথে। তাদের কোনো খোঁজ খবর না পেয়ে বড়ই চিন্তিত আমি। তাই আমি এখানে এসেছি, যদি কেউ তাদের কোনো একটা খোঁজ খবর আমাকে দিতে পারে সেই আশায়। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে সেই লোক? কেন, আপনি আমারই চেনেন? আপনি কি তাদের খবর জানেন? বলুন বলুন না বাবু, তারা কোথায়? তারা বেঁচে আছে তো? এ কথার কোনো উত্তর পাওয়া গেল না, শুধু টর্চের আলোটা নিভে গেল। প্রথমে কিছুক্ষণ চারদিকে অন্ধকার দেখলেন ভবনাথ বাবু, তারপর আলোর আধারে ধাঁধা কাটল। চোখের সামনে যাকে দেখতে পেলেন তাকে দেখতেই সে চিনতে পারলেন, ইনি তো সেই চেকার বাবু যিনি বিনা টিকিটে যাত্রী জেনেও কিছু বলেননি তাকে। ভবনাথ বাবু হাউ হাউ করে কেঁদে উঠলেন, বলুন আমাকে দয়া করে বলুন, তারা বেঁচে আছে কিনা। চেকার বাবু ভবনাথ বাবুকে বললেন, আপনি আসুন আমার সঙ্গে। কোথায়? আমার বউ আর ছেলে মেয়ের কাছে। তবে একটু তাড়াতাড়ি পা চালাবেন, কিন্তু আপনাকে পৌঁছে দিয়েই আমাকে ফিরতে হবে, আজও আমার নাইট ডিউটি কিনা। ভবনাথ বাবু সে অন্ধকারে রেলের স্লিপারে পা দিয়ে চেকার বাবুর পিছু পিছু এগিয়ে চললেন। বেশ কিছুটা যাওয়ার পর মাঠে নামলেন দুজনেই। মাঠে নেমেও খানিক গিয়ে এক জায়গায় থমকে দাঁড়ালেন চেকার বাবু। তারপর দূরের একটা কলাবাগানের দিকে টর্চের আলো ফিরে বললেন, ওই যে দেখছেন কলাবাগান, ওইখানে আমার বাড়ি। আমি আর বাড়ি পর্যন্ত যাবো না, আমার দেরি হয়ে যাবে। আপনার বউ ও ছেলেমেয়ে ওইখানেই আমার মায়ের কাছে নিরাপদ আশ্রয়ে আছে, যান চলে যান। ভবনাথ বাবু সে অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তার মনে কেমন যেন সন্দেহ হলো, কেননা তাকে বাড়ি দেখে দেওয়ার পর চেকারবাবু আর কোনো অস্তিত্ব দেখতে পেলেন না তিনি। তবে কি তিনি ভূতের পাল্লায় পড়েছিলেন? তার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। এই কোথায় এলেন তিনি? কোনো প্রাণীর চিহ্ন নেই এখানে। যাই হোক, তবুও তিনি সাহস ভর করে এক পা করে এগিয়ে সে কলাবাগানের কাছে এসে একটি মাটির ঘরে আলোর রেখা দেখতে পেলেন। আশেপাশে আরও দুইটা একটা মাটির ঘরও রয়েছে। একটি ঘরের থেকে একটা মহিলার বিনিয়ে বিনিয়ে কান্নার শব্দ তিনি শুনতে পেলেন। ভবনাথবাবু থমকে দাঁড়ালেন সেখানে, তারপর আস্তে আস্তে করে বললেন, বাড়িতে কেউ কেউ আছেন? কে আছেন? বলার সঙ্গে সঙ্গে কান্না থেমে গেল। অমনি শুনতে পেলেন তার ছেলে মেয়ে দুটি গলা, ওমা বাবা এসেছে, বাবা এসেছে, মা গো বাবা এসেছে। ভবনাথবাবুর স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি লন্ঠন হাতে বেরিয়ে এসে ভবনাথবাবুকে দেখে আনন্দে হাওমা করে কেঁদে উঠলেন। তুমি বেঁচে আছো, আমি তো স্বপ্নেও ভাবিনি আবার তোমাকে ফিরে পাবো বলে। ভবনাথবাবু ছেলে মেয়েকে দুটিকেই বুকে নিয়ে ঘরে ঢুকলেন, বুকে জড়িয়ে নিয়ে সেই ঘরের ভিতর ঢুকলেন। এক বিদ্যা ঘরের ভেতরে মাদুর পাতা বিছানায় শুয়ে বিনিয়ে বিনিয়ে কাঁদছে। বলল, কে গো বৌমা, তোমার উনি কি ফিরে এলেন? হ্যাঁ মা, বিদ্যাবা চিৎকার করে কেঁদে উঠল, বলল, কেঁদে উঠে বলল, সবাই সবাই তো ফিরে এলো মা, আমার খোকা কবে ফিরে আসবে? খোকাই যে আমার সব, সে ছাড়া কি আমি বাঁচব গো? ভবনাথবাবুর স্ত্রী আঁচলে খুঁট দিয়ে বিদ্যার চোখে জল মুছিয়ে দিলেন। বিদ্যা বলল, দাও ছেলেকে খেতে দাও মা, গরিবের ঘরে যা আছে দুটি সেইটাই খেতে দাও। ভবনাথবাবুর স্ত্রী ভবনাথবাবুকে হাত মুখ ধোয়ার জল দিয়ে একটা বাটি ভর্তি মুড়ি, কলা, দুধ, গুড় এগুলো খেতে দিলেন। ভবনাথবাবু তৃপ্তির সঙ্গে সবকিছু খেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। ছেলে মেয়ে দুটো বাবাকে পেয়ে আনন্দে ছোটাছুটি করতে লাগলো। এরপর ভবনাথবাবুর স্ত্রী উনুনে আঁচ ধরিয়া আবার রাতের খাবার তোড়জোড় করতে লাগলেন। এইভাবে আপনজনকে ফিরে পেয়ে তার আনন্দের আর অবধি নেই। ভবনাথবাবুর মন ভরে উঠল গভীর প্রশান্তে। খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা শুয়ে শুয়ে সে রাত্রের মানে সেই যে রাতের যে ঘটনা, মর্মান্তিক ঘটনা ব্যাপারে নিয়ে আলোচনা করতে লাগলেন তার স্ত্রীর সাথে। ভবনাথবাবুর স্ত্রী বললেন, ট্রেন দুর্ঘটনার রাতে তারও কিছু মনে ছিল না, যখন সকাল হলো তখন দেখলেন বহু লোক উদ্ধার কাজে নেমেছে, ছেলে মেয়ে দুটা তার বুকের ওপর হুমড়ে খেয়ে কাঁদছে, আহত লোকদের লরি করে হাসপাতালে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে এবং নিহতদের দাহ করার ব্যবস্থা হয়েছে। সেখানে তোমার খবর কেউই দিতে পারল না। কিছু লোক আমাদের নিয়ে এসে এই বাড়িতে তুলল, কেননা এই বুড়ির একমাত্র ছেলে রেলের চেকার এবং দুর্ঘটনায় সেও মারা গেছে। বুড়িকে অবশ্য বলা হয়নি সে কথা, আমরা নিরস্ত্রই, তাই বুড়ির দেখাশোনার জন্য এখানে এসে উঠেছি। বুড়িকে অবশ্য বলা হয়েছে ওর ছেলে খোঁজ পাওয়া যাচ্ছে না, তবে মৃত্যু সংবাদটা এখনো দেয়া হয়নি তাকে, কিন্তু তবুও মায়ের প্রাণ বলে কথা, হয়তো সবই বুঝছেন তিনি। ভবনাথবাবু আর কোনো কথা বললেন না তার স্ত্রীকে, কিভাবে তিনি এখানে এসেছেন সে কথাটা একবারে চেপে গেলেন। শুধু চারদিকে খোঁজখবর নিতে নিতে সে এখানে এসে পড়েছেন সে কথাটাই শুনিয়ে দিলেন তার স্ত্রীকে, এবং এও শুনিয়ে দিলেন যে কাল সকালেই তিনি সবাইকে নিয়ে আবারও হাওড়ার বাড়িতে ফিরে যাবেন। বুড়ির দেখাশোনা এলাকার প্রতিবেশীরাই করুক, তিনি থাকছেন না, তবে মনে মনে বুড়ির ছেলের প্রতি কৃতজ্ঞতার তার অত্যন্ত পরিপূর্ণ হয়ে উঠল। কেননা তার ধারণা ছিল ভূতেরা শুধু ভয় দেখায়, কিন্তু সুযোগ পেলে মানুষের উপকারও যে তারা করে সেটা তার ধারণা ছিল না। বুড়ির মৃত সন্তানের প্রেতাত্মাই তা দেখিয়ে দিল। বিশ্বাস করা না করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে ভূতগল্পের পাশে থাকার জন্য। আমি বিশেষ করে অভিভাবককে ধন্যবাদ জানাচ্ছি, তিনি অনেক কষ্ট করে এই শোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা কথা বলতে চাই অভিভাবককে, পাশে আছি ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো অসংখ্য ধন্যবাদ আমাদের মামুন ভাই। মামুন ভাই আসলে অনেকদিন পর ভূতগল্পের ঘটনা শেয়ার করেছে, যদিও আমি আগে কোনো সময় মামুন ভাইয়ের ঘটনা পড়ে শোনাইনি। তো আসলে মামুন ভাইয়ের ঘটনাটা খুবই সুন্দর, সে আমাদের ভূতগল্পের লিড মডারেটর, তো তার ঘটনাটা আসলে সুন্দর। আমি কিভাবে পড়ে আপনাদের শোনাতে পেরেছি কিনা বা ভালো মতন ঘটনাটা আপনাদের বোঝাতে পেরেছি না, পড়া হয়েছে কিনা আমি জানি না, যদি আমার ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এর কথা বাড়াবো না, আমি চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। সেই সাথে শুনতে থাকুন ভূত গল্প।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
I am my sky, I am your নমস্কার, আজকে আপনাদের সাথে যে কাহিনী শেয়ার করব সেটি বাস্তব অভিজ্ঞতাটাই ঘটনা। ঘটনাটি আজ থেকে প্রায় 28 থেকে 30 বছর আগের ঘটনা। স্থান বাংলাদেশের এই খুলনা জেলার পাইকগাছা উপজেলার রারুলি কাঠিপাড়া গ্রামের। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, এই রারুলি কাঠিপাড়া কিন্তু সেই গ্রাম যেখানে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মস্থান। যথেষ্ট বোধিষ্ণু এবং সুখ্যাতি সম্পন্ন এই দুটি গ্রাম। এই গ্রাম দুটিকে একসাথেই ডাকা হয়, শুধু রারুলি বা কাঠিপাড়া এরম বলা হয় না, রারুলি কাঠিপাড়া গ্রাম একসাথেই বলা হয়, কারণ গ্রাম দুটি ঠিক যমজ ভাইয়ের মতো পাশাপাশি অবস্থিত। তো আমার জেঠু এবং জেঠিমার বাড়ি হচ্ছে কাঠিপাড়া গ্রামে। তো আমাকে বহুদিন থেকেই তারা তাদের বাড়িতে, গ্রামের বাড়িতে যেতে বলছেন। তো যেহেতু আমি পাইকগাছা উপজেলা টাউনের উপরে থাকি, তো সেখান থেকে পড়াশুনোর বাইরে একটু ছুটি ছাটা করে এইরকমই নভেম্বর মাসের মাঝামাঝি নাগাদ, আমার যতদূর মনে পড়ছে, আমি আমার জেঠু জেঠিমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তখনকার দিন এখনকার মতো ছিল না, তখন ওই গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, রাস্তাঘাটও এত উন্নত ছিল না। তখন যেতে হতো আমার পাইকগাছা থেকে হেলিকপ্টারে করে। এই হেলিকপ্টার একটা অদ্ভুত যানবাহন, যেটি এখন হয়তো কালের স্রোতে সেটা হারিয়ে যেতে বসেছে। সেই হেলিকপ্টারগুলো ছিল হচ্ছে বাইসাইকেলের যে কেরিয়ারটা আছে, ওই কেরিয়ারের উপরে স্পঞ্জ জাতীয় একটা গদি করে দেওয়া হতো, সেই গদির উপরে একজন বসত আর সাইকেল আরোহী তাকে চালিয়ে নিয়ে চলে যেত। তো পাইকগাছা থেকে কাঠিপাড়া গ্রামে যেতে ভাড়া পড়তো তখনকার দিনে ওই 14 টাকা বা 15 টাকা মতো এরকম ভাড়া পড়তো। তো আমার মনে আছে আমি সেই সময় সেই একটা হেলিকপ্টারে করে যাওয়া আমার একটা আভিজাত্যের ব্যাপার ছিল। দুপাশে হাত ঝুলিয়ে পা দুদিকে দিয়ে বসে যেতাম, সেটা একটা বেশ গেলে গ্রামে একটা সমীহ আদায় হতো যে হ্যাঁ হেলিকপ্টারে করে এসছে। তো আমিও সেই জেঠু এবং জেঠিমার বাড়িতে সেই হেলিকপ্টারে করে যে একদিন এরকম নভেম্বরের এরকম মাঝামাঝি একটা সময় আমি হাজির হলাম। তো জেঠু এবং জেঠিমা আমাকে দেখে যথেষ্ট উৎফুল্ল, কারণ দীর্ঘদিন পরে আমি এসেছি। সেই বহু ছোটবেলায় বাবা মার সাথে গেছিলাম, তারপরে একা একা এই প্রথম জেঠু জেঠিমার বাড়িতে আসা। তো এই কাঠিপাড়া গ্রাম সম্পর্কে একটু আপনাদের জানিয়ে রাখা ভালো, এই যে এই গ্রামটিও যথেষ্ট বর্ধিষ্ণু এবং যথেষ্ট মানে কি বলবো, যথেষ্ট মানে খ্যাতি সম্পন্ন একটি গ্রাম। এই গ্রামেই হচ্ছে রাইটার মনোজ কুমার বসুর শ্বশুর বাড়ি। শোনা যায় এই গ্রামে মাইকেল মধুসূদন দত্তের মামার বাড়িও অবস্থিত ছিল। তো আমার জেঠু জেঠিমার বাড়িটা হচ্ছে গ্রামের ঠিক বলা যায় জিরো পয়েন্টে, মানে সেটি হচ্ছে যে বোসপাড়া আছে, সেই বোসপাড়ার ঠিক মিডিল পয়েন্টে, মানে আমার জেঠু জেঠিমার বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বেই রয়েছে একটা সুন্দর দোলমঞ্চ, একটা শিব মন্দির এবং একটা সুন্দর খেলার মাঠ। এইখানেই আমার জেঠু জেঠিমার বাড়ি। এবং এই গ্রামের একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, এই গ্রামে প্রতিটি পাড়া আলাদা আলাদা ছিল, যেমন জেলে পাড়া, নাথ পাড়া, দাস পাড়া, মণ্ডল পাড়া, কর পাড়া, বিট পাড়া, এরকম বিভিন্ন উপাধি হিসাবে যে যারা যেসব পাড়ায় যে সমস্ত লোকের সংখ্যাধিক্য বেশি ছিল সেটাকে সেই পাড়া হিসাবেই ডাকা হতো। তো আমাদের জেঠু জেঠিমাও যেহেতু ওই মানে বোসপাড়ার কাছাকাছি তারা থাকতেন, তো আমি যথারীতি তাদের ওখানে আমি গেলাম, যে আমার জ্যাঠিত ভাই এবং বোন যারা আছে তাদের সাথে মিশে আমার প্রথম দিন বেশ দুপুর থেকে বিকাল খুব সুন্দর কাটলো ঘোরাঘুরি চারিদিকে। এবং ওই গ্রামের ঠিক আমার জেঠিমাদের বাড়ির পাশেই একদম মানে বাড়ির লাগোয়া, মানে কয়েক মিনিট লাগে কাঠিপাড়া বাজার, বেশ জমজমাট বাজার, অনেক দোকান পাট, এবং সকালবেলা ওখানে বাজার বসে, মানুষের বিকালবেলাও দোকান পাট সব খোলা থাকে, চাপ দোকান, বেশ উন্নয়নশীল যাকে বলা হয়, উন্নয়নশীল একটি গ্রাম। তো সারা বিকাল ঘোরাঘুরি করে সন্ধ্যেবেলা বাজারের দিকে একটু ঘুরলাম, ঘুরে ফিরে সন্ধ্যের পরে যথারীতি বাড়িতে এসে বাড়িতে এলাম। গ্রামের রাত যেটা হয় আর কি, সন্ধ্যের পরে কাজ বলতে আর তেমন কিছু থাকে না। আর হ্যাঁ, তো ওই সময় যখন যে সময়ের কথা বলছি সেই সময় কিন্তু ওই গ্রামে কোনো ইলেকট্রিসিটি ছিল না। তখন দেখা যেত ওই মানুষের হাতে হাতে রাতে যারা যেত প্রত্যেকের হাতে একটা করে টর্চ লাইট অথবা একটা করে হেরিকেন, এই নিয়ে পথ চলছে মানুষ। বাড়িতেও তাই হেরিকেনের আলো, বা যারা যেসব বাড়িতে পড়াশুনো স্টুডেন্টরা আছে তারা হয়তো একটু একটু যারা মানে বড় লোক তাদের বাড়িতে ওই হেরিকেনের জায়গায় হয়তো একটা ডিম লাইট রয়েছে। তো এরা এরকমই চারিদিকে পরিবেশ। আর সন্ধ্যে নামলে শুধু ওই বাড়িগুলির আলো ছাড়া চারিদিকে অন্ধকার। হ্যাঁ, জঙ্গলও আছে, যথেষ্ট বন জঙ্গল রয়েছে চারিদিকে, মানে বন জঙ্গল বলা ঠিক ঠিক হবে না, মানে গাছগাছালি, চারিদিকে প্রচুর গাছগাছালি রয়েছে। বেশ গ্রামটিতে থাকতে মানে দুই চার দিন, শহর থেকে যারা যাবে তাদের দুই চার দিন বেশ সুন্দর কেটে যাবে। তো আমিও যথারীতি সন্ধ্যের পরে আমার জেঠুদের বাড়িতে সন্ধ্যের পরে বেশ সুন্দর সময় কাটলো, কারণ অনেকটা জমির উপরে তাদের বাড়ি, প্রায় 8-10 বিঘা জমি জুড়ে তাদের বাড়ি। বাড়ির চারিপাশে মানে বিভিন্ন গাছপালা, ফসলের ক্ষেত, মধ্যিখানে বাড়িটা। তো বাড়িতে সন্ধ্যে রাত 10-10:30 নাগাদ জেঠিমা আমাকে আমাদের খেতে ডাকলেন, আমরা খেয়ে দিয়ে যে যার ঘরে শুতে চলে গেল। তো আমার জ্যাঠিত ভাই তার নিজের ঘরে চলে গেল, বোনেরা বোনেদের ঘরে চলে গেল। আমার জন্য জেঠু একটা আলাদা ঘর রয়েছে, মানে বারান্দা, বারান্দার সাথে লাগোয়া, যাকে গ্রামের ভাষায় কামরা বলা হয়, ওরকম একটা কামরা দেওয়া হলো। তা বলা হলো যে এখানে থাকবে, রাতে যেন অপ্রয়োজনে উঠবে না, কোনো কিছু প্রয়োজন পড়লে ডেকে তারপরে উঠবে। তো আমি রাতে যথারীতি শুয়ে পড়লাম। তো শহরে থেকে পড়াশোনা করি, সেই সুবাদে একটু লেট নাইটে ঘুমানো অভ্যেস, ঘুমাই প্রায় 2:30-3, কোনোদিন বা 4টেও বেজে যায় ঘুমাতে ঘুমাতে। তো প্রথম গ্রামের বাড়িতে এসে তো আর সহজে ঘুম আসবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার, নতুন জায়গা। তো বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, রাত গভীর হচ্ছে, এবং গ্রামের রাতের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, ঝিঝি পোকার আওয়াজ বেশ স্পষ্ট কানে আসে, পাশাপাশি বাইরের দিকে তাকালেই দেখা যাবে যেন ছোট ছোট মোমবাতি হাতে নিয়ে জোনাক পোকারা উড়ে বেড়াচ্ছে, মানে মনে হবে কেউ মোমবাতি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম জোনাক পোকায় ভরা চারিদিক। তো অপূর্ব পরিবেশ, তো চারিদিকে ঘন কালো অন্ধকার, মানে জমাটি অন্ধকার যাকে বলে, সেই অন্ধকারের মধ্যে আমি শুয়ে আছি। তো শুয়ে থাকতে থাকতে কখন দু চোখের পাতা বুঝে এসছে জানি না, ঘুম যখন ভেঙেছে তখন অলরেডি সকাল হয়ে গেছে। তো সকাল হয়ে গেছে, সকালে উঠে চায়ের টেবিলে গেছি, জেঠিমা বললো কালকে কেমন ঘুমালি, তাই বললাম যে খুব সুন্দর ঘুম হয়েছে, আমি তো কিছুই জানি না রাতে, আমার তো আমার বাড়িতে শুতে শুতে 2:30-3 হয়ে যায় ঘুমোতে ঘুমোতে, তোমার এখানে তো আমি অনেক আগেই ঘুমিয়ে পড়েছি। তা জেঠিমা মুচকে হাসলেন, বলে দেখ গ্রামের, দেখেছিস গ্রামের গুণ কত, এসে তাড়াতাড়ি তোর ঘুম হচ্ছে, শরীর ঠিক থাকবে। তো বেশ সকালে খাওয়া দাওয়া হলো, দুপুরেও জেঠু খাসির মাংস নিয়ে আসলেন, সে খাসির মাংস দিয়ে খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে বিকালের দিকে জ্যাঠিত দাদার সাথে ঘুরতে বেরোলাম। তো এই গ্রামটি সম্পর্কে আরো একটু বলি, গ্রামের পশ্চিম দিকে রয়েছে একটা বিস্তীর্ণ বিল, এবং বিলের পাশ দিয়ে সেই হারিয়ে যাওয়া, মানে বিলুপ্ত হয়ে যাওয়া কপোতাক্ষ নদটা রয়েছে, যে নদীটার রাজার কোনো অস্তিত্ব নেই, কিন্তু বাংলাদেশ সরকারের বদান্যতায় ওখানে খাল খনন কর্মসূচির মাধ্যম দিয়ে খাল কাটা হয়েছে, যে খালটা এখন কপোতাক্ষের চিহ্নটা বহন করে। এই খালটা গোটা গ্রামটাকে ঘিরে রেখেছে একদম, মানে পূর্ব থেকে শুরু করে পশ্চিম দিক থেকে গিয়ে আবার দক্ষিণ হয়ে পূবে মিশে গেছে, পুরো গ্রামটা ওই নদীটা দিয়ে ঘেরা ছিল, একটা সময় কপোতাক্ষ নদী দিয়ে ঘেরা ছিল, এখন যেহেতু সেই নদীটা নেই তবু ওই খাল কেটে খালটা দিয়েই ঘেরা। তো সেটাই দেখে এলাম, ঘুরে এলাম। মানে একটা সময় যে বহির শত্রু মানে বাইরের শত্রুরা আসতে গেলে তাদেরকে কিন্তু বেশ ঝুঁকি নিয়ে আসতে হতো, কারণ এই উত্তাল কপোতাক্ষ পেরিয়ে এই গ্রামে কোনো নাশকতা ঘটাতে গেলে বা কোনো চুরি ছিনতাই ডাকাতি করতে গেলে যদি বাইরের কেউ আসতো তাদেরকে কপোতাক্ষ পেরিয়ে ছাড়া গ্রামটিতে আসার কোনো রাস্তা ছিল না। কিন্তু এখন আর সেটি নেই, এখন ছোট একটি খাল রয়েছে চারিদিক থেকে ঘেরা, যেটা এখন কপোতাক্ষ সাক্ষ্য বহন করে। তো সেটা দেখে এলাম, বেশ ভালো লাগলো আর কি। সেই স্মৃতিগুলো অনেকটাই যা বইয়ের পাতায় পড়েছি সেগুলো চোখের পাতার উপরে দেখলাম। দেখে আবার রাতে যথারীতি ফিরে এলাম, সন্ধ্যের হতে সন্ধ্যে হওয়ার আগে ফিরে এলাম। সন্ধ্যের পরে একটু বাজারের দিকে ঘোরাঘুরি করে একটু ভাজাভুজি, যা ওখানে খুব সুন্দর চপ, বেগুনি, তারপরে আপনার পেঁয়াজি এসব ভাজে, বেশ কয়েকটি ভাজার দোকান আছে, খুব নামি দামি দোকান ওখানকার। তো সেখান থেকে ওইসব খেলাম দিলাম, খেয়েতে সন্ধ্যের পরে বাড়িতে যাই। আবার ঠিক একই রুটিন, একই নিয়ম, ওই 10টা সাড়ে 10টায় খাওয়া দাওয়া, তারপরে বিছানায় শুতে যাওয়া। তো জেঠিমা আমাকে একটা হেরিকেন দিয়ে দিলেন, দিয়ে বললো যে যখন শুতে যাবি তখন ওটার আলোটা একটু কমিয়ে দিস, ওটা চাকা আছে, চাকাটা ঘোরালে ওই যে হেরিকেনের ফিতে সেটা কমে আবার বাড়ে, তো সেটাকে কমিয়ে দিতে বললেন। আমি বেশ কমিয়ে দিয়ে আমি বিছানায় শুয়ে পড়লাম। তো ওই দিন যখন বিছানায় শুলাম তখন প্রথম দিনটা খুব ক্লান্ত শরীর ছিল, বুঝতে পারিনি কোনো কিছু, কিন্তু আমি যখন একা একা শুয়েছি তখন আমার শরীরটা খুব একটা মানে ভালো বোধ করছি না, আমি যেন কেমন একটা ভার বোধ লাগছে শরীরটা, একটা অস্বস্তি শরীরের মধ্যে, একটা অদ্ভুত অস্বস্তি বোধ হচ্ছে। তো রাতে চুপচাপ বিছানায় শুয়ে আছি, ঘুম আসছে না, পাশ বালিশ জড়িয়ে ধরে শুয়ে আছি। আচমকা সারা শরীর কাটা দিয়ে উঠলো একটা আওয়াজে, ভুতভুতুম বলে শুনেছি ভুতুমের ডাক, কিন্তু যারা শোনেননি তারা পারলে জীবনে একবার যদি শোনার সৌভাগ্য হয় শুনবেন। অন্ধকার রাতে বা অমাবস্যার রাতে যদি আপনার কানে ভুতুমের ডাক আসে তাহলে অটোমেটিক আপনার শরীর কিভাবে কাটা দিয়ে উঠবে। তো আমার জেঠিমাদের বাড়ির ঠিক উঠোনের উপরে একটা নারকল গাছ আছে, সেই নারকল গাছের উপরেই সম্ভবত সেই ভুতুমটা গুরুগম্ভীর আওয়াজে সমানে ডেকে চলেছে। আর এই আওয়াজটা না আমার সারা শরীরে, তো এমনিতেই শরীরটা একটু ভার বোধ লাগছিল, তার মধ্যে গোটা শরীরটা যেন পাথর হয়ে গেছে। আমি মানে আমি আমি নিজেকে স্থির রাখতে পারছি না, মানে আমার মনে হচ্ছে আমি এখনই ঘর থেকে বেরিয়ে আমি জাঠা জেঠিমার কাছে চলে যাই, আমি আর একা থাকতে পারবো না, এরকম একটা মানে বীভৎস ভয়ঙ্কর একটা আওয়াজ, যে ভুতুমের আওয়াজ। যারা শোনেননি তাদের বলবো দুর্ভাগ্য, যারা যদি শুনে থাকেন তাহলে সত্যি সেটা তাদের একটা বিরল অভিজ্ঞতা আছে এই ভুতুমের আওয়াজ, বিশেষ করে গ্রামে অন্ধকার অমাবস্যার রাতে এই ভুতুমের ডাক শুনতে পাওয়া। তো সেই ভুতুমের আওয়াজ শুনলে আমি তো মানে বেশ চুপসে আছি ঘরে, উঠে কোনো রকমে হাতটা বাড়িয়ে হেরিকেনের আলোটাকে আর একটু বাড়িয়ে দিলাম। আমি বললাম যে না, এরকম টিমটিমে আলোতে আরো ভৌতিক পরিবেশ তৈরি হচ্ছে, সেটা আরো ভয় লাগছে। তো ওইভাবে দিয়ে আমি চুপচাপ শুয়ে আছি, ক্রমশ সময় কাটছে, কখন ভুতুমের আওয়াজটা এক নাগাড়ে ডেকে চলেছে, পাশাপাশি বিভিন্ন রকমের পাখির আওয়াজ আসছে, কোনো সময় হয়তো কোনো ডাহুক ডাকছে বা কুহুক ডাকছে বা কোনো পেঁচা ডাকছে, বুঝতে পারছি না মানে কি কোন পাখির আওয়াজ বুঝতে পারছি না, আবার কোনো সময় চোখ গেল এরকম একটা রাত জাগা কোনো পাখির আওয়াজও কানে আসছে। তো সে এক মানে বিচিত্র অভিজ্ঞতা, যারা গ্রামের মানুষ তারা হয়তো তাদেরকে হয়তো বলে বোঝানোর প্রয়োজন পড়বে না, তারা নিশ্চয়ই এই ধরনের অভিজ্ঞতা তাদের আছেই। তো এইভাবেই সময় কাটছে আর কি, রাতের প্রহর কাটছে। হঠাৎ করে রাত তখন 2টো ক্রস করে গেছে, আড়াইটে হবে হয়তো, যেহেতু হাতে ঘড়ি নেই আমি নির্দিষ্ট টাইমটা বলতে পারবো না। তো সেই সময় দেখছি হঠাৎ করে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে, পতপত করে একটা আওয়াজ হচ্ছে, বেশ দূর থেকে আওয়াজটা আসছে, মানে আওয়াজটা টাইপ অফ কোনো হেলিকপ্টার উপর দিয়ে বাড়ির উপর দিয়ে গেলে যেমন একটা আওয়াজ হয় না, মানে পাখার আওয়াজ, ওই রকম কিছু একটা ঘুরছে, এরকম একটা পতপত পতপত করে একটা আওয়াজ হচ্ছে। আওয়াজটা ক্রমশ অস্পষ্ট থেকে স্পষ্ট হয়ে এগিয়ে আসছে, মানে পশ্চিম দিক থেকে গ্রামের, সরি গ্রামের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আওয়াজটা ভেসে যাচ্ছে। পূর্ব দিক বলা কি ভুল বললাম? বোধহয় না, বোধহয় পূর্ব দিকই হবে। হ্যাঁ, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে। তো আওয়াজটা ক্রমশ দেখছি যখন আসছে, মানে যখন খুব কাছে চলে এলো বাড়িটার উপরে, তখন বেশ কানে শন শন করে আওয়াজটা লাগছে। শুধু পতপতে পতপত আওয়াজটা হচ্ছে, সাথে একটা যেন কিছু একটা ব্লেড ঘুরছে, কোনো একটা ঘোরানো হচ্ছে খুব দ্রুততার সাথে, এরকম একটা আওয়াজ কানে আসছে। তো আমি মানে একে তো শরীরটা এরকম ভার হয়ে আছে, তারপরে শীত দ্বারা দিয়ে যেন শীতল স্রোত বয়ে যাচ্ছে ভয়তে। কি হতে পারে এটা? কি হেলিকপ্টার? কিন্তু না, হেলিকপ্টারের আওয়াজ এটা মোটেই নয়, সেটা বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, যেটা এটা অন্য কোনো কিছুর আওয়াজ। কিন্তু আওয়াজটা কিসের? কিন্তু সেটা বোঝার আগেই দেখলাম আওয়াজটা ঠিক ওই যেভাবে এলো ওইভাবে পশ্চিম দিকে, পূর্ব দিক থেকে এসে পশ্চিম দিকে আওয়াজটা মিলিয়ে গেল আস্তে আস্তে। আমি বিছানার উপরে শক্ত হয়ে দু হাত মুঠি করে উঠে বসে আছি যে দেখি আওয়াজটা আবার ফিরে আসে কিনা, ফিরে আসলে আমি বাইরে গিয়ে দেখতে যাব। কিন্তু না, আওয়াজটি কিন্তু আর ফিরে এলো না, কোনোভাবে আওয়াজটি ফিরে এলো না। ইতিমধ্যে দেখলাম আস্তে আস্তে সময় পার হচ্ছে, ইতিমধ্যে খুব দূর থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। তো তখন বুঝতে পারলাম যে অটোমেটিক ভোর হয়ে এসছে। তো এইবার ভয়ের দেশটা, আজানের আওয়াজটা কানে আসলো, মনে হলো যে এবার মনে হচ্ছে যে না, এবার আর কোনো ভয়ের কিছু নেই, আমি এবার আস্তে আস্তে ঘুমোতে পারি, বা সকালের আলো এখনই ফুটে যাবে। যাই হোক, ওই ওই সমস্ত একটা আতঙ্কের মধ্যে নিয়ে কখন ঘুমিয়ে পড়েছি জানি না, সকালবেলা যখন ঘুম ভেঙেছে তখন জেঠিমার ডাকে ঘুম ভেঙেছে, জেঠিমা ডাকছেন আমাকে, ডাকে ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠলাম, উঠে যথারীতি চায়ের টেবিলে গেলাম। কিন্তু কালকে রাতের ঘটনাটা আমি আর কাউকে কিছু বললাম না, বিষয়টাকে আমি বেমালুম চেপে গেলাম যে না, আমি বিষয়টাকে শুনবো আজকে রাতে, আজকে রাতে আমি দেখব। তো যথারীতি পরদিন সারাটা দিন ওই হাঁটাহাঁটি করে জ্যাঠা জেঠিমার যে বিশাল বাগান আছে, বাগান টাগানে ঘুরে গাছ থেকে নারকলের ডাব ফাড়িয়ে সেসব খেয়ে সময় কেটে গেল। তারপরে ঠিক সময়ের স্রোতে সন্ধেও নামলো, সন্ধের পরে রাত, খাওয়া দাওয়া করে রাতে আবার সেই বিছানা, একই রুটিন, একই নিয়ম, একই রুটিন। গ্রামে যা হয় নতুনত্ব কিছু নেই, একইভাবেই চলছে। শুয়ে আছি পরদিন, আজকে আওয়াজটা শুনবই, একই টাইম, নির্দিষ্ট টাইম, মানে যে টাইমে কালকে শুনেছিলাম ঠিক ওই টাইমে ফের এই আওয়াজটা শুরু হলো। দেখছি স্পষ্টভাবে আওয়াজটা আসছে, আমি তড়ি ঘড়ি করে রেডি হয়ে নিলাম যে আমি বাইরে বেরোবো বলে। আওয়াজটা আস্তে আস্তে ক্রমশ স্পষ্ট হচ্ছে, আমি খুট করে দরজার ছিটকিনিটা খুললাম বেরোবো বলে। কিন্তু আমি জাস্ট বেরোতে যাব এই সময় হঠাৎ করে পাশের ঘর থেকে জেঠুর আওয়াজ, হরে কৃষ্ণ তুমি কি বাইরে বেরোচ্ছ? তো আমি থতমত খেয়ে গেছি, জানালাম হ্যাঁ জেঠু আমি একটু বাইরে যাব। বলে এই সময় যাও না, তুমি ওয়েট করো, আমি বেরোচ্ছি। বলে বিদ্যুৎ বেগে, মানে আমার দরজার একটা পাট খোলার আগেই জেঠু বাইরে বেরিয়ে আসছেন, বাইরে বেরিয়ে, যখন জেঠু বাইরে বেরিয়ে আসছেন তখন কিন্তু আওয়াজটা ঠিক আমার বাড়ির, মানে আমার ঘরের উপর দিয়ে যাচ্ছে আওয়াজটা। তো জেঠু বললো তুমি কেন বেরোবে? বললাম যে জেঠু এই আওয়াজটা কিসের, এই আওয়াজটা দেখতে হবে। জেঠু বললো ওসব কিছু দেখতে নেই, আওয়াজ দেখো না, আওয়াজ দেখলে অসুবিধা আছে, তুমি দেখো না, আমি কালকে বলবো তোমাকে পুরো বিষয়টা। দেখ জেঠু আমার রহস্য, মানে আমার আগ্রহটাকে দ্বিগুণ বাড়িয়ে দিলেন, কৌতূহলটাকে দ্বিগুণ বাড়িয়ে দিলেন যে কি বিষয়টা কি। তো পরদিন সকাল হলো, যথারীতি সকাল হলো, আমি চায়ের টেবিলে বসেই জেঠুকে সরাসরি চার্জ করলাম যে জেঠু কি আওয়াজটা তুমি আমাকে বলো। তখন জেঠু বলছেন যে আওয়াজটা শুনেছ, আওয়াজটা ঠিক পার্থিব কোনো আওয়াজ নয়, মানে প্রাকৃতিক কোনো স্বাভাবিক আওয়াজ নয়, এই আওয়াজটা অস্বাভাবিক। আমরাও আওয়াজটা শুনেছি কিন্তু আমরা কোনোদিন দেখার সাহস দেখাইনি, আমরা দেখতে চাই না আওয়াজটা, আমি চাইবো তুমিও আওয়াজটা দেখবে না। তখন আমি বললাম যে কেন, আওয়াজটা কোথা দিয়ে হয়, কিসের আওয়াজ? তখন যেটু বললো ঠিক আছে তোমাকে আমি কালকে একটা লোকের কাছে ডেকে আনবো, একজনকে ডেকে আনবো বাড়িতে, তুমি তার কাছে পুরোটা শুনে নিও বিষয়টা কি, কিসের আওয়াজ, তোমার এত আগ্রহ যখন তুমি নিশ্চয়ই শুনবে। তো ঠিক আছে, চলে গেল। থার্ড রাত, মানে ওই দিনকার রাত, তৃতীয় দিন রাত। তৃতীয় দিন রাতও ঠিক যথারীতি নির্দিষ্ট সময়ে ঠিক ওই পৎপৎ করে আওয়াজটা আবার উপর দিয়ে আসে। আমি বেরোনোর জন্য খুব রেডি হয়ে থাকলাম। হ্যাঁ, ওই দিন কিন্তু আমি দরজায় ছিটকিনিটা দিইনি, যাতে আওয়াজটা না হয়, আমি গোপনে যাতে বেরিয়ে যেতে পারি। কিন্তু আমি দরজার একটা পাট খোলার সাথে সাথেই আমি দেখি আমার বারান্দায় জেঠু দাঁড়িয়ে রয়েছে। আমি পাটটা খুলে আবার হালকা করে ভেজিয়ে দিলাম, যাতে জেঠু বুঝতে না পারে। সুতরাং আমি বুঝতে পারলাম যে এটা আমার পক্ষে দেখা সম্ভব নয়, এটা আমাকে দেখতে দেওয়া হবে না। কিন্তু আওয়াজটা কিসের? যাই হোক, জেঠু তার কথা মতো পরদিন সন্ধ্যেবেলায় গ্রামের একটা বয়স্ক, খুব খুব বয়স্ক, প্রায় 80-85 বছর বয়স একটা ভদ্রলোককে তো তাকে ডেকে নিয়ে এলেন বাড়িতে। সন্ধ্যেবেলা দেখি চা মুড়ি এসব মাখা হয়েছে, তো তিনিও এলেন, এসে তাকে বসতে বলা হলো, এসে আমি বসো। তখন জেঠু পরিচয় করে দিলেন যে এই যে আমার ভাইয়ের ছেলে, তো তুমি একটু একে পুরো বিষয়টা একটু জানাও, যে ওই রাতে আওয়াজটা শুনে খুব আগ্রহী এই আওয়াজটাও দেখবে বলে, এটা কি দেখবে বলে, তুমি ওকে একটু বিস্তারিতটা বলে দাও যে কি এটা। এটা আমাদের থেকে তো তুমি অনেক বেশি জানো, বিষয়টা কি তুমি বলে দাও। তখন ওই বৃদ্ধ আমার গায়ে হাত দিয়ে আমাকে টেনে নিলেন, বলে বাবা তুই আমার কাছে আয়, বস এখানে। বলে আওয়াজটা কি দেখতে তুই চাস, দেখার খুব ইচ্ছা তোর? তা বললাম যে হ্যাঁ, আমি তো দাদু আমি তো দেখতে চাই, এটা কি? আমরা শহরে থাকি, আমরা তো এইসব ভূত প্রেত এগুলো বিশ্বাস করি না, কিন্তু এটা কি আমাকে তো আমার দেখার ভীষণ আগ্রহ। তখন উনি বললেন ঠিক আছে, তুই তোকে আমি আজকে রাতে তুই আমার সাথে আমার বাড়িতে থাকবি, আমার বাড়িতে চল, আমি তোকে রাতে দেখাবো কি জিনিস। তো জেঠু প্রথমটাই খুব বাধা দিতে গেলেন যে না, ও যেন না থাকে। তখন ওই বৃদ্ধ বললেন যে আমি তো আছি, আমি ওর শরীর বেঁধে দেবো, ওর কোনো ভয় নেই, ও যখন দেখতে চাইছে তখন ওকে দেখাও, দেখতে দাও, আমি ওর শরীর পুরো শরীরটা বেঁধে রাখবো, যাতে ওর কোনো ক্ষয়ক্ষতি না হতে পারে। তো জেঠু আর দেখলাম বাধা দিলেন না। আমি যেটুকু বুঝলাম তাতে বুঝলাম যে ওই বৃদ্ধ বেশ তুকতাক বা তন্ত্রমন্ত্রের কাজ জানেন, যার জন্য জেঠু আর আমাকে আটকালেন না। তো ওই দিন রাতে আর আমাকে উনি নিলেন না, কারণ পরদিন উনি নিয়ে যাবেন কথা দিয়েছেন। তো ওই দিন রাতে শুলাম এবং ওই দিন রাতে যথারীতি ওই আওয়াজটিও আমার কানে এলো, কিন্তু আমি আর আগ্রহ দেখাইনি। আমি বিছানায় বসেই আমি আওয়াজটি শুনে অনুধাবন করার চেষ্টা করলাম, আওয়াজটি ঠিক কোত্থেকে আসছে এবং কতটি তীক্ষ্ণ, এবং বেশ সনসন করে আওয়াজটি, কিন্তু কানে লাগার মতো আওয়াজ। বিশেষ করে রাত, নিস্তব্ধ রাত থাকে তো রাতে আওয়াজটি খুব কানে লাগছে। তো আবার আস্তে আস্তে মিলিয়ে চলে গেল যথারীতি। তো পরদিন সন্ধে হওয়ার সন্ধ্যের পরই দেখলাম ওই বৃদ্ধ একটা লাঠি নিয়ে সোজা বাড়ি, আমার জেঠুর বাড়িতে এসে হাজির। এসে বললো কই খোকা কই চলো আমার সাথে, বলে বৃদ্ধ আমাকে নিয়ে চলে গেলেন। বৃদ্ধর বাড়িতেই রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে রেখেছেন, উনিই করেছেন। ওনার বাড়িতে উনি এবং ওনার ওয়াইফ আর আর তেমন কাউকেই দেখলাম না। যে হোক, আমি ওই বৃদ্ধর বাড়ি সম্পর্কে খুব আগ্রহী ছিলাম না, আমার আগ্রহ যেখানে আমি সেটার উপরেই বেশি মনোসংযোগ করেছিলাম যে আমি বিষয়টি কি জানবো এবং দেখব। আমাকে রাতে একটা ঘরে নিয়ে যাওয়া হলো এবং সেখানে বৃদ্ধ এবং বৃদ্ধা দুজনে শোন আমাকে নিচে চৌকির নিচে একটা সুন্দর বিছানা করে বলা হলো যে তুমি এখানে ঘুমাবে না, এখানে বসো, ঠিক তোমাকে আমি টাইমে ডেকে বাইরে নিয়ে যাব। হ্যাঁ, তার আগে বৃদ্ধ কি করলেন, আমার দেখি মাথায় কিছু জড়িবুটি বা এই জাতীয় কিছু একটা, মানে কি বলবো, কিছু শেকড় পাকড় আছে এই জাতীয় কিছু দিয়ে সেই ফু দিয়ে দিয়ে মন্ত্র করে আমার মাথা থেকে পিঠের পর্যন্ত আমাকে বুলিয়ে দিলেন 3-4 বার আমার সারা শরীরে। দিয়ে বললো যাও, তোমার আর কোনো ভয় নেই, তুমি আমার সাথে রাতে বেরোবে। রাত 2টো-2টো নাগাদ বৃদ্ধ আমাকে নিয়ে বাইরে বেরোলেন। খোলা উঠোন, উঠোনের এক পাশে ছোট্ট একটা বেঞ্চ মতো করা আছে, বেঞ্চের উপরে বসালেন, বসে বললো তুমি পশ্চিম আকাশে তাকিয়ে থাকো, আসবে, এখনই তারা আসবে। আমি পশ্চিম দিকে তাকিয়ে আছি এবং প্রহর গুনছি কখন আওয়াজটা শুনতে পাবো। রীতিমতো শীতটা ঠান্ডা হয়ে আসছে, সারা শরীরে বুক সে হাঁপড়ের মতো ওঠানামা করছে, যে ধুকপুক করছে যে কখন আওয়াজটা আমি শুনতে পাবো। আর তারপরে তো আগেই আগের দিনে আপনাদের বলেছি যে গ্রামের রাত কি মানে ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়, চারিদিকে ওরকম জোনাক পোকা জ্বলছে, ঝিঝি পোকা ডাকছে, বিভিন্ন পাখপাখালির আওয়াজ কানে আসছে, কোথা থেকে সে বাঁশঝাড়ের বাঁশঝাড় ঘষার আওয়াজ, ক্যাঁচ কুঁচা আওয়াজ আসছে, সে একটা মানে বিভৎস একটা পরিবেশ, যে পরিবেশে স্বাভাবিকভাবে থাকলে মানে ভয়তে শরীর গুটিয়ে যাবে, এটা এটা বলার অপেক্ষা রাখে না। তো ওইভাবে বসে আছি এবং ঠিক নির্দিষ্ট টাইমেই সম্ভবত আওয়াজটা কিন্তু দূর থেকে হওয়া শুরু হলো। বৃদ্ধ আমাকে আরো কাছে টেনে নিলে, আমার মাথায় হাত রেখে বললেন, খুব সাবধানে তাকাবে, কোনো আওয়াজ করবে না। আমি আকাশের দিকে তাকিয়ে থাকলাম। যে দৃশ্য চোখের পরে দেখলাম সেটা লৌকিক দৃশ্য বলে আমি যদি কাউকে বলি, সে কেউ কখনোই বিশ্বাস করবে না এবং কাউকে বিশ্বাস করানো সম্ভবও নয়। হয়তো আজকের দিনে সেই সমস্ত মানে যে দৃশ্য আমি এখান থেকে 28-30 বছর আগে দেখে এসেছি সেই দৃশ্যের হয়তো আজ কোনো অস্তিত্ব নেই, হয়তো সেগুলো আজকে বললে মনে হবে একটা গাঁজাখুরি গল্প। কিন্তু যেটা সত্যি আমি দেখেছিলাম সে রাতে, সেটুকু হয়তো না বললেই নয়। শুধু একটা ছোঁয়া, মানে আকাশে আকাশের যেমন পাহাড়ি এলাকায় যারা গেছেন সকালে দেখা যায় জমা পাহাড়ের মেঘগুলো যেমন জমাট বেঁধে থাকে, সাদা জমাট বেঁধে থাকে, এরকম সাদা একটা জমাট বাঁধা তিনটি ঘোড়া, তিনটি ঘোড়া ঠিক হাওয়ার উপরে যেন মিলে আছে, শুধু ওই ধোঁয়া দিয়ে তৈরি হাওয়ার ঘোড়ার অবয়বটা, তার উপরে একটা ঘোড়সওয়ার এবং ঘোড়সওয়ারের একটা হাত উপরে, তার উপরে একটা তরবারি, তরবারিটা ঘুরছে সমান শন 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 করে আওয়াজ হচ্ছে, পরপর তিনটি ঘোড়া, ঠিক ওরকম ধোঁয়ার মতো মনে হলো তিনটি মেঘ, একটা তিনটি মেঘের পুঞ্জ একসাথে বেরিয়ে গেল মাথার উপর দিয়ে এবং ওইভাবে শন শন করে, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে ঘোড়া এবং ঘোড়ার ঘোড়ার মাথাটা নেই, যিনি ঘোড় সওয়ার তার সওয়ারের মাথাটা নেই, শুধু ঘোড়ার পাগুলো দেখা যাচ্ছে, পাগুলো এগিয়ে পড়িয়ে হাঁটছে, পেছনে লেজটা দেখা যাচ্ছে, তিনটি ঘোড়া লাইন দিয়ে সোজা পশ্চিম থেকে সরি পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেল। আমার শরীরে তখন রক্তের সঞ্চালন আছে বলে আমার মনে হলো না, আমি তখন স্থবির। বৃদ্ধ তখন আমার মাথায় সমানে হাত বোলাচ্ছেন, বলে আমার পিঠে তিনটে চাপড় দিলেন, যে বলো খোকা, তোমার চাপড়ে আমার কিছুটা সম্বিত ফিরে এলো। আমি বললাম যে হ্যাঁ দাদু, তুমি দেখলে? বললাম যে হ্যাঁ। এগুলো কি দাদু? তখন উনি আর কোনো কথা না বলে বললেন চলো ঘরে চলো। উনি আমাকে সোজা নিয়ে ঘরে গেলেন, ঘরে যে এক গ্লাস জল কুঁজো থেকে ভরে বললেন জল খাও আগে, জল খেলাম, এবং জল খাওয়ার পরে যথারীতি উনি একটা পেতলের ঘটিতে জল নিয়ে সেই জলে কিছু একটা মন্ত্র ফু দিলেন, ফু দিয়ে সেই জলটি তিন আঙুলে নিয়ে আমার সারা শরীরে ছিটিয়ে দিলেন, দিয়ে বললেন যে এখন শরীরটা ঠিক লাগছে? তো আমি এখানে শরীর ঠিক লাগার কি আছে, যে দৃশ্য দেখলাম সে তো মনে হলো স্বপ্নে কিছু একটা দেখে এলাম, বাইরের স্বপ্নে। তো যাই হোক, তখন আমি নিজের ভেতরেই আছি, মানে আমি অপ্রকৃতস্থ কোনো কিছু হয়নি, আমি নিজের মধ্যেই আছি। আমি বললাম যে হ্যাঁ, আমি আমি যা দেখেছি আমার সবই মনে আছে, কিন্তু এটা কি আমাকে জানতে হবে, তুমি আমাকে বলো দাদু। তখন বৃদ্ধ শুরু করলেন তার গল্প, বলেন যে এই গ্রামে জমিদার ফ্যামিলি আছে এবং এই জমিদাররা বহু আগে তাদের তালুক রক্ষণাবেক্ষণের জন্য এবং তার তালুকে যে সমস্ত প্রজা আছে তার সেই প্রজাদের নিরাপত্তা বিধানের জন্য তারা ঘোড় সওয়ার রাখতেন, মানে ঘোড়ার ঘোড়ায় চড়া সওয়ার দিয়ে তারা প্রহরী হিসাবে রাখতেন, তারা তরবারি নিয়ে প্রতি রাতে গোটা গ্রাম পাহারা দিত। তো সেই এই গ্রামের যিনি জমিদার ছিলেন তারও তিনটি এরকম ঘোড়সওয়ার ছিল যারা এই গ্রামটিকে পাহারা দিত। তো কোনো এক অমাবস্যার রাতে এই গ্রামে ডাকাত দল হানা দেয়, এবং ডাকাত দল হানাতে সোজা ওই জমিদার বাড়িতে এসে প্রথম হানা দেয়। জমিদার বাড়িতে ডাকাতি করবে বলে সেই সময় যথারীতি এই তিন ঘোড়সওয়ার তাদের বাধা দেয়। তখন বাধা দিলে এই ঘোড়সওয়ারের সঙ্গে এবং সশস্ত্র যে ডাকাত দল ছিল তাদের তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। তখনকার দিনে তো আর পিস্তল বা গোলা বারুদের কিছু ছিল না, তখন তরবারি আর বল্লভ এইসবের রণপা এইসব দিয়েই তাদের ঢাল তলোয়ার ছিল। তো সেই যে বল্লভ এবং তরবারির যে ঢাল তলোয়ারের ফলে তাদের মানে যে যুদ্ধের ফলে একটা সময় ওই তিন ঘোড়সওয়ারকে এই ডাকাত দল বেঁধে ফেলে, এবং বেঁধে ফেলে এই গ্রাম থেকে বেশ কিছুটা দূরে, মানে গ্রাম থেকে রাড়ুলি গ্রামের দিকে যাওয়ার দিকে ওই দিকটায় ওই যাওয়ার ওই পথটা কিন্তু বেশ জঙ্গলে ভরা এবং ওখানে জনবসতি নেই বলতে গেলে। ওখানে ওই যাওয়ার পথে বেশ কিছুটা মানে এই গ্রাম থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মতো যাওয়ার পরে ডান দিকে একটা পুকুর পড়ে, যে পুকুরটিতে ওই জমিদার তার ঘোড়াদের স্নান করাতো, এবং ওই ওই পুকুরটিকে বলা হতো ঘোড়া স্নান করানো পুকুর। ওই পুকুর পাড়ে নিয়ে গিয়ে ওই তিনটি ঘোড়ার মাথা কেটে দেয় ডাকাত দল, এবং আরোহীদেরও মাথা কেটে দেয়, মুন্ডু কেটে দেয়। মুন্ডু কেটে ওই পুকুরে ফেলে দিয়ে আসে, ফেলে দিয়ে তারা জমিদার বাড়িতে লুটপাট চালায়। এই ঘটনার পরে, এবং সেটি ছিল অমাবস্যার রাত, এবং সেই ঘটনার পর বেশ কিছুদিন পেরিয়ে যায়। তারপর থেকে প্রতি রাতেই ওই ঘোড়া স্নান করানো পুকুর থেকে ওই তিন যে তিন আরোহীকে কেটে ফেলা হয়েছিল, সেই তিন আরোহীর যেটা যেটা ওই যেটা দেখলাম আর কি, যেটা ওই ধোঁয়ার মতো যে তরবারি ঘোরাতে ঘোরাতে যাচ্ছে, ওই তিন আরোহীর আত্মা এবং ঘোড়ার যে আত্মা, তারা ওখান থেকে প্রতিদিনই ওইভাবে তরবারি ঘোরাতে 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 ভোরবেলায় যে সময় ডাকাত দলদের সাথে যুদ্ধ হয়েছিল এরকম রাত আড়াইটে তিনটের সময়, সেই সময় ওরা সোজা জমিদার বাড়িতে ওই আকাশ পথে আসে এবং সেই আওয়াজটাই শোনা যায়, এবং ওরা যে যাচ্ছে সেই আওয়াজটা শোনা যায়। এবং এর যে দৃশ্য, সেই দৃশ্য বৃদ্ধ বললেন যে ঠিক এই মানে তুমি যেভাবে দেখলে যে একটা ধোঁয়ার মতো ভেসে যাচ্ছে, এইভাবেই তাদেরকে খুন করা হয়েছিল, তাদের গলা কেটে এবং ঘোড়া তিনটেরও গলা কেটে খুন করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও তারা যেহেতু জমিদারের অনুগত, তাই মনে করা হয় তাদের আত্মা জমিদারকে রক্ষণাবেক্ষণ করার জন্য আজও পর্যন্ত রাতে ওই আকাশপথে এসে তারা জমিদার বাড়ির যে নাট মন্দির আছে বা যে যেখানে জমিদার বাড়ির যে মিডিল স্থান, তারা সেখানে এসে নামে এবং সেখানে তারা জমিদার বাড়িকে তারা প্রহরা দেয়, পাহারা দেয় আর কি। তো যে ওই গ্রামে এখনো গেলে ঘোড়া স্নান করানো পুকুরের অস্তিত্ব পাওয়া যায়, যেটা কাঠিপাড়া গ্রাম থেকে রাড়ুলি গ্রামে আসার পথে ডান দিকে এখনো শান বাঁধানো পুকুর, মানে শানটা ভেঙে চুরে গেছে ঠিকই, ফলে গ্রামের দিকে যাওয়া হয় না এখন। অত্যন্ত ওই গ্রামে কারেন্ট এসেছে, পিচের রাস্তা হয়েছে, সুতরাং উন্নয়নের পরশ ওই গ্রামের পরতে পরতে ছড়িয়ে পড়েছে, সুতরাং সেই পুকুরটি আছে কিনা জানি না, তবে লোক মুখে এখনো পর্যন্ত গেলে তার অস্তিত্ব জানা যাবে। এবং মজার বিষয় হচ্ছে ওই গ্রামে সেই জমিদার বাড়ি এখনো বহাল তবিয়তে অবস্থান করছে, এবং ওই জমিদার ফ্যামিলির যে উত্তর পুরুষ যারা যারা তার পরবর্তী পুরুষ যারা, তারা এখনো ওই জমিদার বাড়িতে বসবাস করেন। সুতরাং ওই জমিদার বাড়িটিও ওই গ্রামে রয়েছে, এবং ওই ঘোড়া স্নান করানো পুকুরটিও ওই গ্রামে রয়েছে। সুতরাং এটা যে কল্পকাহিনী নয়, তার যথেষ্ট প্রমাণ এবং সাক্ষ্য এখনো ওই গ্রামে গেলে পাওয়া যায়। এই ঘটনা হয়তো কাউকে বিশ্বাস করানো সম্ভব না, কিন্তু আমি নিজে চোখে যা দেখেছি এবং নিজে চোখে যে উপলব্ধি আমি করেছি, সেই উপলব্ধি কাউকে সহজে বিশ্বাস করানোর নয়, কিন্তু ওই গ্রামের প্রবীণ মানুষদের কাছে গেলে এই ঘটনার সত্যতা অবশ্যই তারা এক বাক্যে স্বীকার করে নেবেন। নমস্কার।
আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে বড়দিনের স্পেশাল যে এপিসোডটা ভূত গল্পের 73তম, সেটা আশা করি সবারই ভালো লেগেছে। এই ছিল আজকে আমাদের ভূত গল্পের পুরো আয়োজন, বড়দিনের স্পেশাল বড়দিনের জন্য যে আয়োজন সে আয়োজন। তো আমি আর সময় নষ্ট করব না, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে জয়েন করছে, আমি বলেছি ডিসেম্বর মাসে আমি কোনো কমেন্ট পড়ব না, ইনশাল্লাহ আপনাদের সাথে আড্ডা হবে 1 তারিখে, 1 তারিখে আপনাদের সাথে লাইভ কমেন্ট পড়ব, লাইভ আড্ডা হবে, যেহেতু বছরের প্রথম 1 তারিখ। তো ইনশাল্লাহ 1 তারিখে আপনাদের কিছু দিতে যাচ্ছি, আমি দিতে যাচ্ছি ভূত গল্পের পক্ষ হতে কিছু পাবেন আপনারা ইনশাল্লাহ নতুন বছরে, কিছু উপহার দেবো আপনাদের, কিছু কিছু ভালো ঘটনা পাই আছে আমাদের কাছে, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো আমি কমেন্ট যাব না, কমেন্ট পড়ব না, আমি কমেন্ট দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে আছে। তো আজ আমি বিদায় নিচ্ছি, এই ছিল আজকে আমাদের ভূত গল্পের 73তম এপিসোড। আমি মন থেকে আশা করি আপনাদের ভালো লেগেছে, আমি দেখতে পাচ্ছি অনেকে নেগেটিভ কমেন্ট করেছেন, তো আসলে আমি মনটা ভাঙবো না, কি কারণে আপনারা ভালো করে জানেন, তো আমি আর বলবো না। তো আজ আমি বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের সোমবার ঠিক নতুন 24 সালের 1 তারিখে ঠিক 11টার সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি ভূত গল্পের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।